This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে কুয়াশার রাতে শুনছেন সঙ্গে আছি আমি শর্মিক। প্রতিবারের মতো এবারও রয়েছে আমাদের কাছে নতুন কিছু গল্প, চমৎকার। আজকে কিন্তু দুটো গল্প না, একটা গল্প না, দুটো গল্প না, তিনটা গল্প রয়েছে আমাদের সাথে। আর প্রথম গল্পে আগেই চলে যাই, কারণ হাতের সময় কম, তিনটা গল্প শুনবো প্রথম ঘন্টায়। প্রথম যে গল্পটি রয়েছে এটি একটি বিদেশি গল্প, যেটা অনুবাদ করা হয়েছে এবং সেই অনুবাদই পড়ে শোনাবে সেতু। গল্পটির নাম হচ্ছে ভূতুরে দুর্গ, লিখেছেন ইএফ বেনসন। আমরা শুরুতে প্রথম গল্পটা শুনি, ফিরে এসে আবারও কথা বলছি, ফিরে এসে বলবো পরের গল্পটা কি। তার আগে জানিয়ে দিচ্ছি মিউজিক প্রেমিকদের জন্য গ্রামীণ ফোন নিয়ে এসেছে মাত্র এক টাকায়। ওয়েলকাম টিউন ডেইলি সাবস্ক্রিপশন, সাথে প্রথম টিউনটি পাওয়া যাবে একদম ফ্রি। ছাত্র মেসেজ অপশনে গিয়ে WT লিখে স্পেস দিয়ে স্টার্ট লিখে আবারও স্পেস দিয়ে ডি লিখে পাঠিয়ে দিন 4000 নম্বরে। আর হাজারো গানের লিস্ট থেকে চটপট সেট করে নিন আপনার পছন্দ ওয়েলকাম টিউন। আরো ডিটেল জানতে হলে আপনাকে ভিজিট করতে হবে www.gramophone.com এই ঠিকানায়। তো ঠিক আছে, আজকের শুরুর গল্পটা শুনবো ভূতুরে দুর্গ, লিখেছেন ইএফ বেনসন এবং পড়ে শোনাচ্ছে সেতু। ফিরে এসে আবারও কথা বলছি, আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 222 বানিয়ে লিখবেন।
১৬ বছর বয়সে স্বপ্নটা প্রথমবার দেখি আমি। কি দেখি পাঠকদের বলছি সে কথা। দেখি লাল রঙের মস্ত এক অট্টালিকার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি। একটু পরেই এক লোক দরজা খুলে বলল,
বাগানে গিয়ে চা খাও।
আমি লিভিং রুম কিচেন পেরিয়ে বাগানে চলে এলাম, বাড়ির পেছন দিকে বাগানটা। ছজন নারী পুরুষ বসে ওখানে চা পান করছে, কিন্তু তাদের আমি চিনতে পারলাম না। এরপর একজন লোক কথা বলে উঠল, আর অমনি মনে পড়ে গেল সে আমার সাথে একই স্কুলে পড়তো, জ্যাক জোনের নাম। যদিও চিনি না ভালো মতো, ও বলল অন্যরা ওর মা বাবা আর ভাই বোন। বাগানে আমার ভালো লাগলো না, কেউই কথা বলছে না আমার সাথে। গরমও প্রচণ্ড, বাড়ি ফিরতে মন চাইছে। বাগানের কিনারে প্রাচীন এক দুর্গ, অসম্ভব উঁচু আর সরু এক দালান। মিসেস স্টোন হঠাৎই আমার দিকে চেয়ে বলে উঠলেন,
জ্যাকের সাথে যাও, ও তোমার ঘর দেখিয়ে দিবে, দুর্গে থাকবে তুমি।
কিন্তু তার কথা শুনে সর্বাঙ্গ শিউরে উঠল আমার। দুর্গটা ভয়ঙ্কর আর অশুভ মনে হতে থাকে, কিছুতেই ওখানে যেতে পা সরে না। তখন সটান হয়ে উঠে দাঁড়ায় জ্যাক, আর নিজের অজান্তে তাকে অনুসরণ করতে বাধ্য হই আমি। দুর্গের ভেতর আধা চিরে আমরা দুজনে উঠছি তো উঠছি, সিঁড়ি আর ফুরায় না। শেষমেশ আমার কামরার বাইরে এসে দাঁড়ালাম। জ্যাক দরজা মেলে ধরল এবং আমি প্রতিবারই ঘুম ভেঙে জেগে উঠি এ পর্যন্ত এসে। বহুবার এ স্বপ্নটা আমি দেখেছি, ঘুরে ফিরে একই স্বপ্ন, বাগান, পরিবারটি, দুর্গ, সেই একই ছবি এবং প্রতিবারই আটকে উঠি। মিসেস স্টোন যখন বলেন,
জ্যাকের সাথে যাও, ও তোমার ঘর দেখিয়ে দিবে, দুর্গে থাকবে তুমি।
অন্ধকারময় সিঁড়ি ভেঙে দুর্গে উঠতে বাধ্য হই আমি এবং জ্যাক দরজাটা খোলা মাত্র ঘুম ভেঙে যায়। কামরাটার ভেতর কি আছে জানা হয় না আমার। এরপর আরেক কাণ্ড, স্বপ্নের মানুষগুলো ছবি বদলাতে লাগলো। মিসেস স্টোনের চুল প্রথমটায় ছিল কালো, কিন্তু 15 বছর বাদে পেকে সাদা হয়ে গেল। তিনি নিজেও বৃদ্ধা আর দুর্বল হয়ে পড়লেন। জ্যাকের বয়সও বেড়ে গেছে, প্রায় অসুস্থ থাকে সে। ওর এক বোনকে এখন আর দেখি না, তার নাকি বিয়ে হয়ে গেছে। এই মানুষগুলোকে ভালো লাগে না আমার, আর এই স্বপ্ন দেখার বিন্দু মাত্র ইচ্ছে হয় না। কিন্তু রাতের বেলা ঘুমের মধ্যে অপ্রিয় স্বপ্নটা দেখেই যেতে হচ্ছে। তারপর হঠাৎ একদিন 6 মাসের জন্য বন্ধ হলো স্বপ্ন দেখা। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম, ভুলে যেতে চাইলাম ওই বাগান, মানুষজন আর দুর্গটার কথা। কিন্তু এরপর এক রাতে আবার দেখলাম ওটা। এবারে অবশ্য মিসেস স্টোন নেই এবং তার পুরো পরিবারের পরনে শোক পোশাক। মিসেস স্টোন মারা গেছেন। ভাবলাম এবার হয়তো জ্যাক আমাকে আর ওই দুর্গে নেবে না, কিন্তু সাহসা মুখ খুললেন মিসেস স্টোন।
জ্যাকের সাথে যাও, ও তোমার ঘর দেখিয়ে দিবে, দুর্গে থাকবে তুমি।
তাকে দেখতে পেলাম না, অথচ ঘর দেখিয়ে দেবে। যথারীতি অনুসরণ করছি জ্যাককে। এদিকে দুর্গটায় আধার ঘন হয়েছে আরো। দুর্গের একটা জানালা থেকে লক্ষ্য করলাম বাগানের ঠিক মাঝ বরাবর গাছের নিচে এক স্মৃতিফলক, সেখানে লেখা, অভিশপ্ত বিপজ্জনক জুলিয়াস স্টোনকে মনে করুন। ধর্মর করে উঠে বসলাম ঘুম ভেঙে। সে বছর আগস্টের প্রথম সপ্তাহ জন ক্লিনটন নামে এক বন্ধুর সাথে সাসেক্সের এক বাসায় বেড়াতে গেলাম। ও নিজে অবশ্য এই প্রথমে যাচ্ছে, তোমার ভালো লাগবে বলল ও। আমার বাসার লোকজনও আছে, ওখানে যত খুশি ঘুরে বেড়াও, সাঁতার কাটে কোনো অসুবিধা নাই। রোববার বিকেলে গাড়ি নিয়ে ওখানে চলে যাবো আমরা। রোববার সাসেক্সে এসে পৌঁছালাম আমরা, অনেক লম্বা চমৎকার একটা জার্নির পর। ওই গ্রামটায় যখন পৌঁছালাম তখন বিকেল প্রায় 5টা। বাড়িটা চিনি না বলে এক লোকের কাছে পথ জানতে চাইলাম। সে বলল নদীর ওপারে গাছের জটলার পেছনে বাড়িটা, গ্রামের বাইরে পড়েছে। গাড়ি চালাচ্ছে জন এবং এমনই গরম পড়েছে আমি ঘুম দিলাম। গাড়ি থামতেই আমার ঘুমটা ভাঙল এবং আবিষ্কার করলাম বহুবার স্বপ্নে দেখা বাড়িটার সামনে এসে পড়েছে স্টোন পরিবারের সেই বাড়ি। লিভিং রুম কিচেন পার হয়ে পেছনের বাগানে চলে এলাম দুজন। দেখার প্রয়োজন হলো না, আমি জানি বাগানের কোণে দুর্গটা রয়েছে। স্বপ্নের মতো বাস্তবেও অসুস্থ আর শঙ্কিত বোধ করার জন্য মনে মনে প্রস্তুত আমি, কিন্তু বাগানের মানুষগুলো মোটেই শত্রু ভাবাপন্ন নয়। ক্লিনটন পরিবার গল্প গুজব আর হাসাহাসি করে মাতিয়ে দিল আমাকে। এরপর মিসেস ক্লিনটন বললেন আমার উদ্দেশ্যে,
জ্যাকের সাথে যাও, ও তোমার ঘর দেখিয়ে দিবে, দুর্গে থাকবে তুমি।
এবং আমার বন্ধু উঠে দাঁড়ালো। বাসার লোকেরা তাকে জ্যাক বলে ডাকে জানলাম। তাকে অনুসরণ করে ওই কামরাটার কাছে আসলাম। সে দরজাটা খুলতে আতঙ্কিত হয়ে উঠলাম, কেননা স্বপ্নের মধ্যে সব সময় দরজা খোলার আগেই ঘুম ভেঙে যেত আমার। কিন্তু এবারে ভেতরে পা রাখলাম আমি। চমৎকার সাজানো গোছানো কামরাটি, বিছানায় আমার ব্যাগপত্র রাখা, অত খারাপ হয়তো লাগবে না, মনে মনে সান্ত্বনা দিলাম নিজেকে। আর এখানে এসে যখন পড়েইছি, ওসব দুঃস্বপ্ন হয়তো আর হানা দেবে না। কিন্তু বিছানার কাছে দুটো ছবি দেখার পর পুরনো ভীতিবোধটা আবারও ফিরে এলো। একটা ছবি মিসেস স্টোনের, স্বর্ণের মতো চুল, মাথায় এক বিদ্ধা, স্বপ্নে প্রায় যেমনটা দেখতাম। অন্য ছবিটা জ্যাক স্টোনের, মুখের অভিব্যক্তি ক্রুদ্ধ আর রোগাটে। এখানে আসার আগে শেষবার স্বপ্নে দেখা অবিকল সেই মুখ। দীর্ঘক্ষণ চেয়ে রইলাম মিসেস স্টোনের ছবিটার দিকে, ভয়ঙ্কর একজোড়া চোখ মহিলার। গোটা কামরায় অনুসরণ করছে যেন আমাকে। জন ক্লিনটন এ সময় ফিরে এসে জানালো, ডিনার রেডি। এই ছবিটা দেখে ভয় করছে জন, বললাম ওকে। রাতে নির্ঘাত দুঃস্বপ্ন দেখব, চলো না এটাকে বাইরে নিয়ে যাই। বেশ তো, বলল জন। কিন্তু ছবিটা সরাতে গিয়ে দেখি ভয়ানক ভারী, দুজনে মিলেও সরানো সম্ভব হচ্ছে না। শেষমেশ নামিয়ে রাখলাম মেঝেতে। জন হঠাৎ বলে উঠল, আরে এ কি, হাতে রক্ত এলো ওর থেকে, ওর হাত কেটে গেছে। তাকিয়ে দেখি আমার হাতেও রক্ত, কিন্তু হাত ধোয়ার পর কোথাও কোনো কাটা দাগ দেখতে পেলাম না। ফলে ছবিটা আবারও সরানোর জন্য হাত লাগালাম। দরজা দিয়ে ছবিটা বের করার সময় ঠিক করলাম মিসেস স্টোনের মুখের দিকে তাকাবো না, কিন্তু পারলাম না। লক্ষ্য করলাম তার চোখ ঠিকই অনুসরণ করছে আমাকে। তার মুখে এখন মুচকি হাসি, কিন্তু চোখ দুটো আগের চাইতে ভয়ঙ্কর ক্রূরও দেখাচ্ছে। মুখখানা রক্তের মতো লাল এবং ছবিটার ওজনও যেন বেড়ে গেছে বহুগুণ। আমার কামরার বাইরে দরজার পাশে অতি কষ্টে নামিয়ে রাখলাম ছবিটা। ডিনারের জন্য নেমে এলাম নিচে। ডিনার সেরে জন আর আমি ধূমপান করতে বেরিয়ে গেলাম বাগানে। দিনের চাইতে রাতে গরমটা একটু বেশিই লাগছে, শুতে যেতে ইচ্ছেই করছে না আমার। হঠাৎ একটা কুকুর বাগানের ওপাশ থেকে ছুটতে ছুটতে এসে পড়ল ওই গাছটার নিচে। আমার শোবার ঘরের জানালা দিয়ে যেটা দেখা যেত, স্বপ্নে দেখা সেই স্মৃতিফলকটার কাছে বসে রইল কুকুরটা। এক চুল নড়াচড়া করছে না, ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে ওটাকে। দুর্গের দিকে পাক্কা এক মিনিট চেয়ে বসে থেকে তারপর দৌড়ে পালিয়ে গেল। এরপর আসলো এক বেড়াল, ওটা হুবহু একই কাজ করলো। জানোয়ারগুলোকে দেখলে? বললাম জনকে। অমন করলো কেন বলতে পারো? মনে হয় ভয় পাচ্ছে, তাই না? কে জানে, অনিশ্চিত শোনালো জনের কণ্ঠ। মাঝরাতে বিদায় নিয়ে আমরা শুতে গেলাম। ভ্যাপসা গরমে প্রাণ অতিষ্ঠ, কিন্তু ধকল তো কম যায়নি সারাদিন, ফলে ঘুমাতে দেখবার কথা নয়। মিসেস স্টোনের ছবিটা বিদায় করা গেছে, তার ফলে ভয় ভয় ভাবটা কমে গেছে অনেকখানি। মহিলার ভয়ঙ্কর হাসি আর হাতের ক্ষতের কথা একরকম ভুলেই গেছি। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুমটা ভাঙলো হঠাৎ, কটা বাজে কে জানে। ভীষণ অন্ধকার এখন কামরার ভেতরটা, কোথায় রয়েছি বুঝতে খানিকটা সময় লাগলো। অবশেষে মনে পড়তে হাত পা ঠান্ডা হয়ে এলো। একটা প্রদীপ আলো ছড়াতেই দেখতে পেলাম এক মহিলাকে, আমার অতি পরিচিত ছবি সেই মহিলা। ভীষণ একজোড়া চোখ, রক্তলাল মুখ, স্মিত হাসি। মিসেস স্টোন, সে আমার ঘাড়ের কাছে হিমশীতল একখানা হাত রেখে কথা বলে উঠল।
তো এত বছর ধরে এত স্বপ্ন দেখার পর দুর্গে এসেছি তুমি? হ্যাঁ, বহুদিন ধরে প্রতীক্ষা করছি আমি। হাল যখন ছেড়ে দিয়েছি প্রায়, তখনই এসে হাজির। কি যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আজ রাতে চমৎকার ভোজ জুটছে। ও কি ভয়ানক তৃষ্ণার্ত আমি, কি ভীষণ ক্ষুধার্ত। অপেক্ষার পালা শেষ পর্যন্ত ফুরলো। এতদিন পর তোমাকে দেখে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না।
আবারও তার ঠান্ডা হাতটা আমার ঘাড় স্পর্শ করলো। এবার তার মুখটা কাছে চলে আসলো। দাঁত কেটে বসছে আমার গলায়। নাড়াচাড়া করার শক্তি লোপ পেয়ে গেছে আমার, কিন্তু সহসা সঙ্গী ফিরে পেলাম। পালাতে হবে এই মুহূর্তে। বৃদ্ধার মুখে দুম করে ঘুষি মেরে তড়াক করে লাফিয়ে নামলাম বিছানা ছেড়ে। ছুটছি দরজা লক্ষ্য করে। দরজা ঠিক বাইরেই ছিল জন। শব্দ পেয়ে ছুটে এসেছি, বলল ও। কিসের শব্দ, ব্যাপারটা কি? তারপর বলে উঠল, আরে তোমার গলা রক্ত হলো কোত্থেকে? জন, বললাম ভয়ার্থে সুরে, যে মহিলার ছবি আমরা এই ঘর থেকে বের করে দিয়েছি সে ফিরে এসেছে, ভেতরে আছে, জুলিয়া স্টোন তার নাম। হেসে উঠল জন। দুঃস্বপ্ন দেখেছ, বলল। ভেতরে প্রবেশ করলো স্বচক্ষে দেখার জন্য, কিন্তু পরক্ষণে বেরিয়ে এলো মুখ মরার মতন ফ্যাকাশে। তুমি ঠিকই বলেছ, ও ভেতরেই আছে, বিছানায় আর মেঝেতে রক্ত। নিচে দৌড়ে নেমে গেলাম, পা কাঁপছে থরথর করে, দাঁড়াতে পারছি না আমি। খুব তাড়াতাড়ি দুই বন্ধু বেরিয়ে এলাম বাগানে, পরদিনই ওই বাড়ি ছাড়লাম। প্রায় বছরখানিক বাদে আবারও গেলাম ওই গ্রামে। গ্রামবাসীদের জিজ্ঞেস করব দুর্গটি এবং জুলিয়া স্টোন সম্পর্কে তারা কিছু জানে কি না। এক অতি বৃদ্ধের মুখে যা শুনলাম সেটা এরকম। অনেক বছর আগে এক মহিলা ওই দুর্গের ঘরটিতে মারা যায়। গ্রামের মানুষ তিনবার গির্জায় লাশ কবরদারের চেষ্টা করে, কিন্তু প্রতিবারই কেউ না কেউ রাত দুপুরে মহিলার ভূত দেখতে পায়। মুখে তার রক্ত আর ক্রূর হাসি লেপ্তেই আছে। সবাই তখন বুঝতে পারে মানুষ খুন করে রক্ত পান করেছে। তাকে আর গির্জায় কবর দেওয়ার চেষ্টা করেনি গ্রামবাসী। দুর্গের ওই গাছটার নিচে মাটি চাপা দেওয়া হয়, ওখানেই রয়েছে, ধৈর্য ধরে প্রতীক্ষা করছে। লোকে বলে তরুণদের স্বপ্নে দেখা দেয় মহিলা, এবং এক সময় ডেকে আনে এখানে। তারা পৌঁছানোর পর কি ঘটে তা তো তোমার জানাই আছে।
আবার স্বাগত কুয়াশায়, সাথে আছি শারমিন। আর বিজ্ঞাপনের আগে শুনছিলাম আজকে প্রথম ঘন্টার প্রথম গল্প, এটা পড়ে শুনিয়েছে সেতু। গল্পটির নাম ছিল ভূতুরে দুর্গ। আমাদের শ্রোতা বন্ধুরা নিয়মিত কিন্তু আমাদেরকে গল্প লিখে পাঠায়, সেগুলো আমাদেরকে বাছাই করতে হয়। কিছু স্ক্রিপ্ট এখনো আছে আমাদের হাতে, যেগুলো পরবর্তীতে আপনি শুনতে পাবেন। ঠিক তেমনি আজকে একটা ছোট গল্প শুনবো, লিখে পাঠিয়েছেন শ্রোতা বন্ধু জাহান ওল্ডিওজিস থেকে। আর তিনি লিখেছেন একটা সত্যি ঘটনা অবলম্বনে তিনি গল্পটি লিখেছেন। তো ঠিক আছে, আমরা পরের গল্পটি, আজকে দ্বিতীয় গল্প শুনছি। আজকে খুব মজার বিষয় হচ্ছে এবং অনেক ভালো প্রাপ্তি হচ্ছে। সবার জন্য যে তিন তিনখানা গল্প আমরা শুনছি তোমাশায়। তো ঠিক আছে, আমরা দ্বিতীয় গল্পটি এখন শুনবো, এটাও পড়ে শোনাবে সেতু। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা জানাচ্ছি, যে কোনো মোবাইল থেকে টু 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 মানে এই ঠিকানায় লিখবেন। অনেকে লিখে ফেলেছে, আর একটু অপেক্ষায় থাকতে হবে, গল্পগুলো শুনে আমরা তারপরে শুনেছি পড়তে চলে যাব। ঠিক আছে, গল্প শুনিতে হবে, তারপর ফিরে আসছি আবারও।
ঘটনা একটি সিল করা পরিত্যক্ত বাড়িকে কেন্দ্র করে, যার আশেপাশে খুব একটা বাড়িঘর নেই বললেই চলে। বাড়িটির বয়স প্রায় 60 বছর এবং সেখানে একটি ছেলে আত্মহত্যা করেছিল বেশ অনেক বছর আগে, যা আমরা জানতে পেরেছি জাহানের পাঠানো এই গল্প থেকে। জাহান তার খালার বাসায় থেকে পড়াশোনা করছে। তার খালার বাসাটি ওই বাড়িটি থেকে প্রায় 70 ফিট দূরে এবং জাহান যে রুমে থাকে সেই রুম থেকে ওই বাড়ির পুরোটাই দেখা যায়। সামনে তার SSC পরীক্ষা, যে কারণে বেশ রাত জেগে তাকে পড়তে হয়। হঠাৎ একদিন পড়ার ফাঁকে বেশ গভীর রাতে আনুমানিক 2:30 দিকে সে তার বারান্দায় যায়। যেহেতু সে আগে থেকেই ওই বাড়ি সম্পর্কে জানে, তাই কৌতূহল বশত ওই বাড়িটির দিকে তাকায়। তারপর সে যা যা দেখতে পায় তা তার বর্ণনা মতে এমন। ওই বাড়িটির তিনতলায় একটি ছেলেকে সে স্পষ্ট দেখতে পাচ্ছে এবং মনে হচ্ছে তার দিকেই তাকিয়ে আছে সে। স্বভাবতই সে আতঙ্কিত হয়ে দ্রুত ঘরে ঢুকে দরজা জানালা সব লাগিয়ে দেয়, কারণ অন্তত পক্ষে এই সময়ে ওই বাড়িতে কেউ থাকবে সেটা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা নয়। এরপর আরো বেশ কয়েকবার সে তাকে দেখেছে, কিন্তু কারোর সাথে এই ব্যাপারে কোনো রকম আলোচনা করেনি। একদিন জাহান পড়ছে বেশ জোরে জোরে, আর হঠাৎ তার কানেও পড়া শব্দ আসছে। জাহান থেমে গেল এবং যার পড়নায় অবাক হলো, কারণ আশেপাশের কোনো বাড়িতে এমন কেউ নেই যে পড়াশোনা করে। অবশ্য তার খালার একটি ছেলে আছে যে পড়াশোনা করে না। যা হোক, তার ঘটনায় পরে আসছি। তখন জাহান পড়ার শব্দের উৎস সন্ধান করতে লাগলো। অবশেষে বুঝতে পারলো ওই বাড়িটির তৃতীয় তলা থেকেই আসছে শব্দ। ওই ছেলেটি পড়ছে যাকে সে প্রায় দেখত। শুধু সে নয়, এলাকার আরো বেশ কয়েকজন তাকে দেখেছে এর আগে। অন্যরা তাকে দেখেছে বাড়ির উঠানে গোসল করতে। জাহান অবশ্য একদিন দিনের বেলাকে ওই বাড়িতে ঢুকতে চেষ্টা করে পুরো ব্যাপারটি সামনে থেকে দেখার জন্য। অনেক সাহস করে সে ভেতরে প্রবেশ করে, কিন্তু সিঁড়ি বেয়ে একতলা ওঠার পর সে দেখতে পায় উপরে ওঠার আর কোনো উপায় নেই, অর্থাৎ পুরোটা সিঁড়ি ভাঙা। এমন শোনা যায় যে যে ছেলেটিকে জাহান দেখত তার বাবা মা তাকে পড়াশোনা করতে না দেয়ায় সে জেদের বসে আত্মহত্যা করে, এবং যেদিন সে আত্মহত্যা করেছে তার আগেই সে সাবান দিয়ে গোসল করেছে এবং অনেকেই তাকে এভাবেই দেখতে পায়। যা হোক, এর মধ্যে হঠাৎ জাহানদের বাড়ির বাঁ পাশে খুব কাছের অন্য একটি বাড়িতে একজন মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এবং সেই মৃতদেহ ঝুলন্ত অবস্থায় সে দেখে। একদিকে ওই বাড়ির ঘটনায় সে রীতিমতো আতঙ্কিত এবং বেশ অসুস্থ হয়ে পড়েছে, তার মধ্যে এই মহিলার ঘটনাটি তার মানসিক চাপ বাড়িয়ে দিল বহুগুণ। যা হোক, এখন আসছি জাহানের খালাতো ভাইয়ের ঘটনায়। সে ছোটবেলা থেকেই অন্যরকম। অন্যরকম বলতে কারোর সাথে খুব একটা কথাবার্তা বলে না, মোট কথা কারোর সাথে মিশতে পারে না বা চায় না, যে কারণেই হোক তার পড়াশোনা হয়নি। এমন সময়ে বেশ জোর করেই জাহান তাকে খেলতে নিয়ে যাওয়া শুরু করলো, কিন্তু 2-3 দিন পর সে আরো বেশি ঘরমুখ হতে শুরু করলো। এমন একটা সময় হঠাৎ সে খাওয়া দাওয়া ঘুম এমনকি যতটুকু কথাবার্তা বলতো তাও বন্ধ করে দিল। সারা দিন সারা রাত শুধু সে ঘরের মধ্যে হাঁটত। একদিকে জাহানের পরীক্ষা, তার উপর আগের ঘটনা দুটো এবং এখন ঘরের এই অবস্থা, সবকিছু মিলে ও যেন নরকে বাস করছে। একমাত্র ছেলের এই অবস্থায় খালা খালুর অবস্থা ক্রমেই খুব খারাপ হতে শুরু করলো। কেউ কিছু বুঝে উঠতে পারছে না আসলে কি ঘটছে এবং কি বা করা উচিত। অবশ্য অনেক আগে থেকেই ওর চিকিৎসা চলছিল, বেশ নাম করা একজন মনোরোগ বিশেষজ্ঞ তার চিকিৎসা করছিলেন, কিন্তু এখনকার অবস্থা তারও হাতের নাগালের বাইরে। এইভাবে কেটে গেল প্রায় 15 দিন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এই, গত 15 দিন সে কিছুই খায়নি। অনেক জোর করে সামান্য পানি খাওয়ানো সম্ভব হয়েছে, এর বেশি কিছু না। এবার সবাই সিদ্ধান্ত নিল ধার্মিক প্রকৃতির কাউকে ডেকে পুরো ঘটনাটা বলবে, যদি কিনা কোনো সমাধান হয়। এর মধ্যে সবাই মোটামুটি নিশ্চিত যে বিষয়গুলো কোনো জিন বা এই প্রকার কোনো কিছুর কারণে হচ্ছে। কারণ সে সবার সাথে খুবই খারাপ ব্যবহার করে, এমনকি জিনিসপত্র ভাঙচুর করে এবং তার গায়ের শক্তি আগের চেয়ে বেড়ে গেছে বহুগুণ। তারা পাশের গ্রামের এক মাদ্রাসার বেশ প্রবীণ এবং ধার্মিক শিক্ষককে বাসায় আনলো, যার জিনের সাধনা রয়েছে, এবং তিনি জানালেন তার উপর কোনো জিন নয় কিন্তু ভর করেছে এক অতৃপ্ত আত্মা। মৃত্যুর পর যাকে নিয়ম মতো সৎকার না করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল তারই আত্মা ভর করেছে ওর উপর, এবং যেখানে সেই মৃতদেহটি পুঁতে রাখা হয় সেই জায়গাটি তাদের বাড়ির ঠিক সামনের বাসছাড়। আর এই অতৃপ্ত আত্মার বয়স প্রায় 1000 বছর, যে কারণে তার জিনের প্রভাব এটার উপর কোনোভাবেই কাজ করবে না, অথবা যদিও করে সেটা খুব সময় সাপেক্ষ হবে। এদিকে জাহানের খালু একজন সরকারি প্রকৌশলী, তাকে নিয়মিত একটি সাইটের দেখাশোনা করতে হচ্ছে এবং তারই এক অধস্থানীয় কর্মচারীকে সে বিষয়টি জানালো। পরে তার সেই কর্মচারী তাকে খোঁজ দিলেন এমন একজন ব্যক্তির যে কিনা এই ধরনের সমস্যা সমাধান করতে পারে। কোন রকম উপায় না দেখে অবশেষে ওই লোকের সাথে কথা বললেন জাহানের খালু, এবং তিনি তার ছেলেকে নিয়ে তার বাসায় আসতে বললেন। এরই মধ্যে তার ভাই একবার আত্মহত্যার চেষ্টা করে এবং দিনে দিনে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। এখন অবশ্য তাকে রুমে আটকে রাখা হয়। রুমের ভিতর সে চিৎকার করে কান্নাকাটি করে এবং অনেক সময় পরে আস্তে আস্তে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যা হোক, তাকে নিয়ে একটা মাইক্রোবাসে করে তারা রওনা করলো ওই ভদ্রলোকের বাসায়। যাওয়ার পথে সে গাড়ির মধ্যে পশুর মতো আচরণ করতে থাকে, তাতে গাড়ি চালানোই কষ্টকর হচ্ছিল এবং রাস্তার দুপাশে ছিল বিশাল খাদ। ব্যাপারটা এমন হচ্ছিল যে মনে হচ্ছে ওর এই আচরণে গাড়িটি যে কোনো মুহূর্তে খাদে পড়ে যাবে। অনেক সময় এবং অনেক কষ্টের পরে তারা পৌঁছল। প্রবেশ দ্বারে তারা দেখতে পেল একটি গরুর মাথা এবং বেশ কয়েকটি পতাকা, যাতে চাঁদ তারা ট্যাপে কিছু আঁকানো, এবং ঘরের ভিতরে ঢোকার পরে তারা দেখল সব কিছুই লাল রঙের। বাড়ির সামনে আসার পরই জাহানের ভাই অনেক বেশি অস্বাভাবিক আচরণ শুরু করল। অনেক কষ্টে তাকে ভেতরে নেওয়া হলো এবং সাথে সাথে সে জ্ঞান হারালো। যতক্ষণ তারা ওই বাসায় ছিল ততক্ষণ তার জ্ঞান ফেরেনি। এরপর সেই ভদ্রলোক একটি বালতিতে কিছু পানি নিয়ে তাতে তুলসী পাতা ভিজিয়ে সেই পানি ছিটিয়ে দিলেন ওর গায়ে, এবং তিনি একই কথা জানালেন, তার উপর ভর করেছে এক অতৃপ্ত আত্মা যার বয়স কিনা 1000 বছর। পরে তিনি জানালেন, আপনাদের বাড়ি বন্ধ করতে হবে, তাহলে ওই অতৃপ্ত আত্মা থেকে মুক্তি পাওয়া যাবে, যার জন্য লাগবে 13টি শিশি। এই রকম অনেক শিশি তার ঘরে জাহান এর মধ্যে অনেকগুলি দেখেছে এবং কঠিন ভাবে তিনি বলেছেন ওগুলোর কাছে না যাওয়ার জন্য। 13টা মোটা পেরেক এবং কিছু লাল কাপড়। এরপর তারা বাসায় ফিরে আসে। বাসায় ফেরার পর তার জ্ঞান ফেরে এবং সে টানা 3 দিন ঘুমায়। পরদিন বেশ সকালবেলায় জিনিসগুলো নিয়ে লোকটি তাদের বাসায় আসে এবং বাড়ি বন্ধ করে দিয়ে যায়। এর 3 দিন পরে তার ঘুম ভাঙে। এতদিনে অবশ্য পার হয়ে গেছে 21 দিন। এই 21 দিনে সে কিছুই খায়নি এবং ঘুমায়ও নি। এই দীর্ঘ অনাহার এবং ঘুমহীনতার অসুস্থতা ছাড়া সে এখন মোটামুটি সুস্থ। কিন্তু তারপরও ওই 3তলা বাড়ির ছেলেটিকে জাহান আরো কয়েকবার দেখেছে এবং তার সাথে যোগ হয়েছে নতুন আতঙ্ক, তাদের বাড়ির সামনের সেই বাঁশঝাড় যেখানে 1000 বছর আগে পুঁতে রাখা হয়েছিল কোনো এক মানুষকে।
শোনা হয়ে গেল কুয়াশার দ্বিতীয় গল্প, আজকের দ্বিতীয় গল্পটি, এবং জাহানকে অনেক ধন্যবাদ অন্ডিয়াচের থেকে যে বন্ধুটি লিখে পাঠিয়েছেন আজকের এই গল্পটি। এখন চলে যাব পরের গল্পে। আজকের পরের গল্পটি, এটি একটি অনুবাদ, লিখেছেন লর্ড ডানসেনি, মূল লেখক, আর বাংলা অনুবাদ করা হয়েছে। সেই গল্পটির নাম হচ্ছে ভৌতিক ম্যাচ। এই গল্পটি পড়ে শোনাচ্ছে সেতু। আমরা ফিরে এসে SMS করব। সে পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন প্লিজ আমাকে আরো লিখে পাঠান। আজকে কুয়াশার প্রথম পর্বের প্রথম দুটো গল্প কেমন লিখেছে, যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে।
সন্ধ্যার পর লং 12 এর পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। ক্রিকেট মাঠ হিসেবে লং 12 এককালে খুবই বিখ্যাত ছিল। গ্রীষ্মকালে এখনো এখানে ক্রিকেট খেলা হয়, এখন সরল। দিনের বেলায় এটা খালি পড়ে থাকে। রাতের বেলায় হালকা কুয়াশা ঢাকা থাকে। একপাশে গাছগাছালির পর আছে একটা ঝর্ণা, সেখান থেকে বাতাসে ভর করে ফিকে কুয়াশা এসে মাঠটাকে ঢেকে দেয়। মনটা কেন যেন বিষণ্ন হয়ে গেল। এসব যখন ভাবছি তখন গাড়ির ফ্ল্যাশ লাইটের আলো গিয়ে পড়লো এক বুড়ো লোকের উপর। তিনি বসে আছেন কাঠের একটা টুলে, তাকিয়ে আছেন কুয়াশাচ্ছন্ন মাঠটার দিকে। ঠান্ডা বাতাসে হালকা কুয়াশার আবরণ নামছে উঠছে, আবার স্থির হয়ে যাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মাঠটার দিকে। বুড়ো মানুষটার উপস্থিতি নিরবতাকে যেন আরো প্রকট করে তুলেছে। গাড়ির আলোটা তার উপর থেকে সরে গেল। কানে ভেসে এলো এক হাততালি শব্দ। বুড়ো লোকটা হাততালি দিচ্ছে। মাঠটাতে নিশ্চিত ভাবে তিনি কিছু দেখেছেন আর বাহবা দিচ্ছেন। ব্যাপারটা আমার কাছে বেশ অস্বাভাবিক লাগে। তাই পরের দিন আমার এক বন্ধুকে প্রশ্ন করলাম। বন্ধুর নাম মেজনি। আমার কথা শুনে সে বলল, তুমি বোধ হয় বুড়ো মোরজানের কথা বলছো। ওই মাঠের তদারকি করতেন তিনি, ক্রিকেট পিচটা তার হাতেই বানায়। অনেক আগেই অবসর নিয়েছেন, এখন বয়স মনে হয় 80 হবে। তা তো বুঝলাম, বললাম আমি। সেদিন তিনি ওখানে কি করছিলেন? সেটাই তো সমস্যা, বলল মেজলি। এই বুড়ো বয়সে ঠান্ডায় ওখানে বসে থাকে ঠিক নয়, কিন্তু আমরা তাকে থামাতে পারছি না। থামাতে পারছো না মানে? তার ধারণা প্রতি রাতে সেখানে ক্রিকেট খেলা হয়, তিনি সেই খেলা দেখতেই ওখানে যান। বলো কি, অবাক হলাম আমি। হ্যাঁ, কিন্তু ওখানে তিনি কাদের খেলা দেখেন? প্রশ্ন করলাম। বিখ্যাত সব খেলোয়াড় যারা মাঠটাতে একসময় ক্রিকেট খেলতেন, তারা কেউ আজ বেঁচে নেই। আমরা চেষ্টা করেছি ডাক্তারের সার্টিফিকেট নিতে যে তিনি মানসিকভাবে অসুস্থ। তাতে কি তাকে থামানো যাবে? বা ব্যাপারটা কি তিনি মেনে নেবেন? না, মেনে নেবেন না। তিনি ভূতের ক্রিকেট খেলা দেখতে চান। পাগল প্রমাণ হলে দুজন ডাক্তারের মতামত লাগে। আমরা একজনে পেয়েছি, আরেকজন বলেছে ভূত যে আছে তিনি সেটা কিভাবে প্রমাণ করবেন। তাই মোরজারের কাছ থেকে দূরে আছেন তিনি। বন্ধুর কথা শুনে ঠিক করলাম, এই ধরনের পাগল লোকের কাছ থেকে আমারও দূরে থাকা উচিত। শুধু শুধু সময় নষ্ট করে লাভ। এক সপ্তাহ পর শরৎ বেশ জাকিয়ে বসেছে, ঠান্ডা এবং কুয়াশা দুটোই বেড়েছে আগের চেয়ে। সন্ধ্যার পর সেই মাত্রা পাশ দিয়ে আজ আবার আমি যাচ্ছি। আগের মতোই বুড়ো লোকটা এক ঠায় মাছের দিকে তাকিয়ে রয়েছেন। তিনি পাগল, এই সার্টিফিকেট তারা জোগাড় করতে পারেনি, তাই তিনি বসে বসে ভূতের ক্রিকেট খেলা দেখছেন। পরের দিন মেজলির কাছে আবার গেলাম, বললাম তার সাথে খোলামেলা আলোচনা করলে হয় না? কোনো কাজ হবে না, ভূতের ক্রিকেট খেলা তিনি দেখবেন, এ ব্যাপারে কারো কথা শুনবেন না তিনি। বুড়ো লোকটার প্রতি কেমন যেন একটা মমতা অনুভব করলাম। হাজার হোক বুড়ো মানুষ, এই ঠান্ডায় কষ্ট করবেন কেন? তাই বললাম, আমি একবার চেষ্টা করে দেখব। ভদ্রলোক নিশ্চয় ঠান্ডায় মরতে চান না? পাগলামি করিতে মরতে চায় না, আবার তারা পাগলামিটা ছাড়তেও চায় না, এই হচ্ছে আসল সমস্যা। বুড়ো মোরজারের অবস্থা এখন ঠিক তাই। তারপর একবার চেষ্টা করে দেখি বলে সেদিনের মতো মেজলির কাছ থেকে বিদায় নিলাম। পরের রাতে বাসে করে আমি লং বারো ক্রিকেট মাঠে গেলাম। দেখি আগের মতোই তিনি টুলটাতে বসে আছেন, খেলা দেখছেন। আমি অবশ্য কিছু দেখতে পেলাম না, তার পাশে গিয়ে বসলাম। তিনি দ্রুত আমার দিকে একবার চোখ বুলিয়ে নিলেন, তারপর তাকালেন মাঠের দিকে। সেখানে হালকা কুয়াশা, চারদিকে নীরব, লোকালয় থেকে অনেক দূরে আমরা। তিনি প্রথম কথা বললেন, ওরা ব্যাট করতে নামছে, বললেন তিনি। সবাই বিখ্যাত খেলোয়াড়, আপনি ওদের চিনে? কয়েকজনকে চিনি, উত্তর দিলাম আমি। ওরা প্রায় খেলতে আসে, বললেন বুড়ো মোরজা। আর আপনি ওদের খেলা দেখতে আসেন?
একটাও মিস করি না।
কুয়াশা ঠান্ডায় আপনার এখানে কি আসা ঠিক হচ্ছে? মনের কথাটা বললাম।
মুশকিল হলো ওরা দিনের বেলায় কখনো খেলে না।
তার সোজা উত্তর, ঠান্ডায় কষ্ট পান না?
আমি গরম কাপড় পরে আসি,
বললেন বুড়ো।
তাছাড়া আমি এখানে দু ঘন্টার বেশি থাকি না। খেলা জমিয়ে ছিল অবশ্য সহজে উঠতে পারি না, তখন পুরো খেলাটাই দেখতে হয়, তারপর বাড়িতে গিয়েই ঘুমিয়ে পড়ি।
হঠাৎ তিনি হাততালি দিতে শুরু করলেন। ভদ্রলোক যদি এখানে দু ঘন্টা বেশি না থাকেন এবং গরম কাপড় পরে আসেন, তাহলে চিন্তার কোনো কারণ আমি দেখছি না। শীতকাল এলে সেটা অন্য কথা, শীত আসতে এখন অনেক দেরি। আজকের খেলার বিস্তারিত বিবরণ দিলেন তিনি আমাকে, এমনকি স্কোর পর্যন্ত। তারপর মেজলিকে বোঝালাম, শীত না আসা পর্যন্ত বুড়ো লোকটাকে তার মতো থাকতে দেওয়াই উচিত। মনে হয় মেজলি বুঝল ব্যাপারটা, কিন্তু শীত আসার আগেই বুড়ো লোকটা মারা গেল। লোকটার বয়স মেজলি যা বলেছিল তার চেয়ে অনেক বেশি। তার স্ত্রীর কাছে শুনলাম মৃত্যুর সময় মোরজার বয়স হয়েছিল 90। 90তম জন্মদিনে মোরজার স্ত্রীর সাথে রাতের খাবার খাচ্ছিলেন। হালকা কুয়াশা জানালা পর্যন্ত উঠে এসেছিল, জানালা দিয়ে বাইরে একবার তাকিয়েছিলেন তিনি। তাকে অস্থির মনে হয়েছিল। এরপর স্ত্রীকে জানিয়েছিলেন, মাঠের খেলোয়াড়রা তাকে দলে আমন্ত্রণ জানিয়েছে। কারণ তার বয়স এখন 90। তিনি খুব খুশি, কারণ তিনি একমাত্র জীবিত মানুষ যাকে তারা আমন্ত্রণ জানিয়েছে। এরপর ক্রিকেট ব্যাট হাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী তাকে থামাতে পারেনি। আমি মাঠে গিয়ে দেখি তিনি পিচে ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন। বললেন, মিস্টার মোর্চেল,
ব্যাট করার জন্য প্রস্তুত।
তারপর চালাতে লাগলেন ব্যাট। তিনি দৌড়ে রান দিলেন, জানতে চাইল মেয়েটি। আমার মনে হয় তিনি তখন 4 কিংবা 6 মাস ছিলেন। উত্তর দিলেন মিসেস মোর্চেল, আমি সেখানে পুরো সময়টা ছিলাম, তার খেলা দেখছিলাম, কিন্তু কিছুতেই তাকে বাড়ি আনতে পারিনি। পিচের অন্য পাশের খেলোয়াড় মনে হয় বাউন্ডারি মারছিল। আমি অবশ্য আমার স্বামীকে ছাড়া আর কাউকে দেখিনি। এরপর তিনি দৌড়ে রান নিতে লাগলেন। 8 ঘন্টা পর তিনি টুপি খুলে চারিদিকে তাকালেন, ব্যাট উঁচু করে ধরলেন। মনে হয় তিনি 100 রান পুরো করেছিলেন। তাকে খুব উৎফুল্ল মনে হচ্ছিল। তারপর ঘটল সেই দুর্ঘটনা, তিনি রান নিতে গিয়ে পড়ে গেলেন মাটিতে, উঠতে পারলেন না। আমি গিয়ে দেখি তিনি মারা গেছেন। আমরা দুজনেই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমরা জানি এতে তার কষ্ট দূর হবে না। তাকে বিষণ্ন মনে হলেও সেই বিষণ্ণতার মাঝে যেন লুকিয়েছিল হালকা খুশির আমেজ। তিনি বললেন, তাকে আমরা আর কখনো আটকাতে পারিনি, ভালোই হলো। যখন খুশি ক্রিকেট খেলতে পারবেন তার প্রিয় ক্রিকেটারদের সাথে, কারণ এখন তো তিনি মুক্ত। এর কোনো উত্তর আমরা দিতে পারলাম না।
শেষ হয়ে গেল আমাদের প্রথম ঘন্টার গল্প। সেটা খুব চমৎকার তিনটা গল্প ছিল, যে গল্প শুনে অনেকেই ভয় কাঁপছে, অনেকেই হাত পা ঠান্ডা হয়ে গেছে। তো যারা আমাকে লিখেছেন তাদের এসএমএস পড়ছি এই মুহূর্তে। আমার সঙ্গে আছে মহিমা, লিখেছে, খুব ভালো লাগছে আপু, ইয়োর ভয়েস ইজ সো গুড, আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ মহিমা। ফুলকান লিখেছে, আপু আমি একা একা কুয়াশা শুনছি। আচ্ছা আপু, আপনাদের ফেসবুক লাইক কতগুলো? কুয়াশা কিন্তু আলাদা কোনো ফ্যান পেজ নেই, যেটা আছে সেটা ফেক, আমার অন্তত করা না, হয়তো ভক্তদের মধ্যে থেকে বলছি, কিন্তু এটা একেবারেই উচিত না, পারমিশন ছাড়া খোলা। আমার সঙ্গে যোগাযোগ করলে খুব ভালো হতো। আমার একটা ফ্যান পেজ আছে যার সংখ্যা হচ্ছে 2,52,000 চাইতে কিছু বেশি, আর যে শামিন নামে। থ্যাংক ইউ শামিন আপু ফর ইয়োর ইন্টারেস্টিং স্টোরি, নাম নেই এমন। ইমন লিখেছে মতিঝিল থেকে, হাই শামিন আপি। উমঙ্গ মার্মা লিখেছে, আজকে বাংলাদেশ জিতুক এই কামনা করি। আমাদেরও বাংলাদেশ দলের জন্য সেই দোয়াই থাকলো যাতে বাংলাদেশ দল আজকে জিততে পারে। চট্টগ্রামের শারমিন লিখেছে, এবিসি শারমিনকে, আপু কেমন আছো? গল্পগুলো শুনে খুব ভয় লাগছে, একেবারে নড়তে পারছি না, বাট তারপরেও শুনছি। আচ্ছা এগুলি কি সত্যি ঘটনা? মাঝখানে যে গল্পটি আমরা, অর্থাৎ 2 নম্বর গল্প যেটা শুনেছিলাম আমরা, আমাদের লিসনার লিখে পাঠিয়েছিল জাহান নামে, সেই লিখে পাঠিয়েছে এটা সত্যি সত্যি ঘটনা অবলম্বনে এই গল্পটি পাঠানো হয়েছে। আপা আমাকে যদি সুযোগ দেন আমি আমার নিজের ভৌতিক সত্য ঘটনা বলবো, প্লিজ আমাকে সুযোগ দেন। আপনি লিখে পাঠান, অবশ্যই পড়ার মতো হলে নিশ্চয়ই পড়ে দেব। লক্ষ্মীছড়ি থেকে কুদ্দুস লিখেছে, কুদ্দুস মাহমুদ লিখেছে, শামিন আপু সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে আসি, দু চোখ ভরা ঘুম নিয়ে কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। শ্রীনাথ লিখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, আই এম ভেরি মাচ অ্যাফ্রেড, থ্যাংক ইউ ফর ইয়োর গোস্ট স্টোরিজ। আমার মনে হয় আমাদের একটা বিরতিতে যেতে পারত রাত 12টা, কিন্তু তার আগে আরো কয়েকটা এসএমএস পড়ে তারপরে আমি রাত 12টার খবর শুনতে চলে যাব। হাই আমি টন্নি, প্রথম গল্পটা আমার খুব ভালো লাগছে, আবার একটু একটু ভয় লাগছে, শামিন আপু আরো মজার গল্প শুনে। মজার গল্প তো ভয় থাকবে না, সেটা হাসির বিষয় হয়ে যাবে। মজা করতে গেলে বা মজা পেতে চাইলে থাকতে হবে শনিবার রাত 11টার খবর পর আমার সঙ্গে প্রেম রোগে, আমার এবং লাফিক দিদির সঙ্গে। কাহিমি লিখেছে আজিমপুর থেকে, লাস্ট ঘটনাটা ভালো ছিল। ওকে আমি চিটাগং ফটিকছড়ি থেকে, ফটিকছড়ি নানুপুর থেকে, শামিন আপু আমার সেই প্রথম গল্পের দুর্গের বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে, দেখা যাবে। আমার মনে হয় আমরা বিরতিতে চলে যাই, তারপর আবারও ফিরে আসবো রাত 12টার পরে কুয়াশার মূল কাহিনী নিয়ে। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, আর যে শামিন আছে আপনার সাথে, আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। এবিসি রেডিও 89.2 চলছে কুয়াশা এবিসি রেডিওতে, আর সঙ্গে আছি আমি শর্মিত। আমরা মূল কাহিনীতে যাবার আগে কিছু SMS পড়ে নিচ্ছি, যারা অনেকক্ষণ ধরে SMS পাঠিয়ে অপেক্ষা করছেন কখন পড়া হবে। শুরুতেই ছিল আজকে আমার একদম প্রথম SMS পাঠিয়েছেন অন্তুদেব বুড়িঘাট থেকে। কেমন আছেন আপু, আমার কাছে গল্প আছে পাঠিয়ে দিন। জাহিদ খান লিখেছে ঢাকা থেকে, শামিন আপু হাউ আর ইউ, আই লাইক ওয়াশ এন্ড আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাই শামিন আপু, আমি তন্নি, কেমন আছেন? আজকের কুয়াশাটি খুব ভয়ঙ্কর হবে, কেন জানি না, কেন জানেন, বিকজ ভয়ঙ্কর হলে আমি ভীষণ ভয় পাই এবং ভালো লাগে। ওকে বাই। আচ্ছা বাই বলে তো চলে যাওয়া হলো, তাহলে তো গল্প শোনা হলো না। রবিউল ইসলাম লিখেছেন রাজবাড়ি থেকে, শামিন আপু আই লাভ কুয়াশা এন্ড আই লাভ ইউ, আমি ক্লাস 9 এ পড়ি, আমি FM এ কুয়াশা শুনতে পারি না, বাট নেটে ডাউনলোড করে তারপর শুনি, আমার SMS টা পড়বেন। আসসালামু আলাইকুম শামিন আপু, কেমন আছেন? আমি কালাম বলছি চিটাগং থেকে, আমি রাতের খাওয়ার খেতে মিস করি, বাট কুয়াশা শুনতে মিস করি না, থ্যাংক ইউ সো মাচ। রাতের খাবারও খাবেন, কারণ যদি খাবার না খেয়ে মারা যান অসুস্থ হয়ে, তারপর কিন্তু কুয়াশা শোনা হবে না, সুতরাং বেঁচে থাকতে হলে শরীরটাকে সুস্থ রাখতে হবে। ফিরোজ দেখেছে আকিলপুর কুমিরা থেকে, আই লাভ ইউ কুয়াশা, আই লাভ ইউ ABC রেডিও, থ্যাংক ইউ কুয়াশা টিম। আর আমার ফ্রেন্ড রেজাউলকে হাই বলে দাও। হাই রেজাউল, হাই আপু, এক্সাম শেষে অনেকদিন পরে তোমাকে শুনছি, কিন্তু নাম পাঠাওনি। ইকবাল শেখ ঢাকা থেকে, ঢাকা ইসলামপুর থেকে, আই লাইক কুয়াশা, ধন্যবাদ। সন্দীপ লিখেছে এটা কোথা থেকে, চৌকাটলি, এটা কোন জায়গা বুঝলাম না আমি। আচ্ছা লিখেছে রিজভি, আচ্ছা সন্দীপের একটা জায়গা থেকে, আপু আমার ফ্রেন্ড অনামিকা আজ কুয়াশা শুনবে, ওকে একটু হাই বলে দাও, আর তার ওর সাথে একজন যোগাযোগ করতে পারে না, একটু এসএমএস পরে বলে দাও। এনিওয়ে আমি শুধু হাই বলতে পারবো, হাই অনামিকা, এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না। আই লাভ কুয়াশা, রাকিব হোসেন হৃদয় গাজীপুর থেকে জানিয়েছে। রোজা লিখেছে আপি, আই এম ইয়োর বিগ ইয়াঙ্গার ফ্যান, আই রিড ইন ক্লাস 8, বাট স্টিল আই হ্যাভেন্ট, কি লিখেছো এটা, এটা বুঝতে পারলাম না, ফ্রম দিস মার্ভেলাস প্রোগ্রাম, মাস্ক শব্দটা কিছুই একদম কিছুই হয়নি, যার জন্য বোঝা গেল না, বিকজ আই হার্ড অ্যান্ড আই লাভ কুয়াশা, সেটাও বোঝা গেল না। বাংলা লিখলে যদি ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ না করো, বাংলা লিখলে ভালো হয়, কারণ ভুল লিখে পাঠালে আমিও কিন্তু বুঝতে পারি না কি লিখে পাঠিয়েছো। রাজকন্যা রাজপ্রাসাদ থেকে, হাই আপি জান, হাউ আর ইউ, আজ তোমাকে আমার ফ্রেন্ড রিয়া, তানিয়া, বৃষ্টি অ্যান্ড ফাতেমা শুনছে, ওদের সবাইকে হাই বলে দিলাম আমি, তুমি বলবার আগে। সাফা সারা লিখেছে, সরি, ফার্ম গেট থেকে, হাই আপু কেমন আছে? ভালো আছি। মিনহাজউদ্দিন কক্সবাজার থেকে, আই লাভ ইউ বিপি ভাই, আই লাভ ইউ শামিন আপু, আই লাভ ইউ, আই লাভ কুয়াশা, প্লিজ তাড়াতাড়ি শুরু করুন, তাড়াতাড়ি শুরু করবো। শাহিন কাপাসিয়া থেকে, আই শামিন আপু কেমন আছেন? কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ শাহিন। রামপুরা থেকে রাকিব, শামিন আপু আমার বন্ধু অনেক দিন পর কুয়াশা শুনছে, তুমি ওকে ওয়েলকাম করো, বন্ধুর নামটা তো তুমি দাওনি। তানজিনা চিটাগং পটিয়া থেকে, আপু কেমন? আপু কামরুন, রেশমি, নিজাম ভাইয়া, রাশেদ আপু আর জিকু ভাইয়াকে হাই বলে দাও। হাই এভরিওয়ান। ইফতি লিখেছে চিটাগং GSA মোড় থেকে, আপনি হাফসাকে হাই বলো, এটা আমার ক্লোজ ফ্রেন্ড। হাই হাফসা, প্রিন্স আজ মনটা ভালো নেই, প্রথম বার কি বুঝতে পারিনি। সিয়াম লিখেছে কেরানীগঞ্জ থেকে, কুয়াশাকে, ও হাম কুয়াশাকে হো চুকে সনাম, কুয়াশা কো দিল দে চুকে সনাম, শারমিন আপা আফকি কসম, আই লাভ কুয়াশা এন্ড কুয়াশা টিম, থ্যাংক ইউ সো মাচ সিয়াম। তো ঠিক আছে, আজকে মূল কাহিনীতে আমরা চলে যাচ্ছি। আজকের কাহিনীটি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন সিফাত মাহমুদ, এটি একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে আজকের কাহিনীটি, আর এই নাট্য অংশ পরিচালনা করেছে সাগুস্তা আবিদ শাড়ি। তো ঠিক আছে, আমরা আজকে কাহিনীটা শুনবো এখন, আর আমার সঙ্গে যারা আছে প্লিজ আমাকে লিখতে থাকুন, যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে, আরও লিখতে পারেন আপনি ABC রেডিও ফ্যান পেজে এবং আজ শারমিনের ফ্যান পেজের সঙ্গেই থাকবেন। ফিরছি প্রথম পর্ব শোনার পর। মানুষ থাকে যারা সবার মাঝে থেকে ভীষণ একলা,
নিজের মনের কথা কাউকেই তারা খুলে বলে না, আসলে বলতে পারে না। কখনো হীনমন্যতায় ভোগে, কখনো লজ্জায়, আবার কখনো মন খারাপের অসুখ তাদেরকে সমাজের সবার থেকে অনেক আলাদা করে দেয়। মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকে যে তাদের দিকে মনোযোগ দেওয়ার সময়ও হয়তো কারো থাকে না। এতে তারা নিজেকে আরো একলা, আরো অসহায় মনে করতে থাকে। মানুষ চিরকালই অন্যের নজরে পড়তে চায়, অন্যের চোখে আকর্ষণীয় হতে চায়, চায় তাকে সবাই ভালোবাসুক। কিন্তু যারা এটা পায় না, তাদের মনের অবস্থা কি হয় তা কি আমরা কখনো ভেবে দেখি? তাদের কেউ কেউ মনের কষ্টে সমাজের সবার দৃষ্টি থেকে নিজেকে সরিয়ে নেয়, কেউ হয়তো সারা জীবন খুব কষ্টে হীনমন্যতায় জীবন কাটায়, আবার কেউ কেউ হয়তো হয়ে ওঠে রাগে ক্ষোভে দুঃখে ভয়ঙ্কর। জেনি খুব চুপচাপ ধরনের মেয়ে, দেখতে খুবই সাধারণ সাদা মাথা, কেন সে এত চুপচাপ আর অমিশুক তা কেউ জানে না। ক্লাসে সবাই মিলে যখন হইচই করে তখন জেনি কারো চোখে পড়ে না, এমনকি জেনি নামে একটা মেয়ে যে ক্লাসে আছে সেটাই বোধহয় অনেকে জানে না। যারা জানে তারাও তাকে মোটেই পাত্তা দেয় না। কেউ কেউ আবার তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কিন্তু জেনি কোনো কথারই জবাব দিতে পারে না। তারও ইচ্ছে করে অন্যদের মতো সবার সাথে মিশতে, কিন্তু সে যে ভালো করে কথাই বলতে পারে না কারোর সাথে। কথা বলতে গেলে লজ্জা সংকোচ তাকে ঘিরে ধরে, কেউ তাকে নিয়ে ঠাট্টা করলে তার খুব রাগ হয়, কিন্তু এসব কথার উত্তরে তার কি বলা উচিত সে জানে না। ক্লাসরুমে বসে যখন সবাই গল্প করে সে চুপচাপ কান পেতে শোনে, কিন্তু অংশ নিতে পারে না।
সোনিয়া কি করছিস তুই?
আরে নীলা, তোর জন্য তো অপেক্ষা করছিলাম, কোথায় ছিলি তুই?
আরে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম এই কিছু নোটস টোটস জোগাড় করতে আর কি।
কিসের নোটস?
কেন, আর দুদিন পরে তো বিজনেস ক্লাস টেস্ট, তুই কি কোনো খবর টবর রাখিস না নাকি, না সব পড়াটা হয়ে গেছে?
আরে দূর, ক্লাস টেস্ট নিয়ে এত মাথা ঘামানোর কি আছে, আর তুই আছিস না, তুই সব নোট টোট রেডি কর, পরীক্ষার আগের রাতে আমি নিয়ে নেব।
হ্যাঁ আমি তো আছি মহারানীকে সার্ভিস দিতে, নাকি?
তা তো অবশ্যই, তাছাড়া তোকে সার্ভিস দেওয়ার মানুষেরও তো অভাব নেই।
সাইন্স আমি রাখতো, আমার অনেক খিদা পাইছে, চল না কিছু খেয়ে আসি।
চল, কিন্তু কোথায় যাবি, ক্যাম্পাসের বাইরে কোথাও?
আরে বাইরে যাওয়ার দরকার কি, মামার দোকানের থেকে চল খিচুড়ি টিচুড়ি খেয়ে আসি, রায়ানও তো মনে হয় ওইখানেই আছে।
কিন্তু দোস্ত, আমার একটু শপিং করতে যেতে হবে, যে একটা লেস কিনবো, একটা ব্যাগ কিনবো, আর নেল পলিশ। চল না কোনো শপিং মলে যাই, খাওয়াও হবে শপিংও হবে।
ধ্যাত, আবার শপিং! এই প্রতিদিন তুই কি শপিং করিস?
আরে নিজের স্মার্টনেস ধরে রাখতে হয় না, তা নয় তো কি খ্যাতমার্কা হয়ে ঘুরবো নাকি? যেমন এই ক্লাসের একটা খ্যাত আছে না, ওই যে একটা খ্যাত পাবলিক, জেনি না মেনি কি যেন নাম, চিন্তাও করতে পারি না। আমার ক্লাসে এত খ্যাত একটা মেয়ে পড়ে, দেখ দেখ কেমন একটা জামা পরছে।
ও সোনিয়া চুপ কর তো, শুনে ফেলবে তো।
শুনো কি যায় আসে, এসব ফালতু পাবলিক আমি পাত্তাই দিই না।
হয়েছে হয়েছে, চল দেরি হয়ে গেল তো।
হ্যাঁ চল চল। জেনি মাথা নিচু করে এমন ভাবে বসে থাকে যেন সে কিছুই শুনেনি, আসলে সে সবকিছুই শুনতে পেয়েছে। তার ভীষণ কষ্ট হচ্ছে, সবাই তাকে এমন অপমান করে কেন, কি দোষ করেছে সে? না হয় সে অন্য সবার মতন স্মার্ট না, সুন্দর না, কিন্তু তাই বলে এভাবে তাকে লজ্জা দিতে হবে? প্রচন্ড মন খারাপ হয়ে যায় জেনি। ঠিক এমন সময় ক্লাসে ঢোকে রায়ান। এই ছেলেটাকে দেখলেই জেনির মন ভালো হয়ে যায়, কারণ রায়ানই একমাত্র ছেলে যে কখনো জেনিকে নিয়ে হাসাহাসি করে না, কারণ মাঝে মাঝে জেনির সাথে কথাও বলে সে নিজে থেকে। রায়ান অন্য সবার মতো নয়, অনেক ভালো একটা ছেলে, কিন্তু সে নীলা আর সোনিয়াদেরই বন্ধু। জেনি মাঝে মাঝে মনে মনে ভাবে, ইস রায়ান যদি আমার বন্ধু হতো। রায়ান ক্লাসে ঢুকে নীলাদের খুঁজছে।
নীলা নীলা, আরে গেল কোথায় সব, এদিকেই নাচতে দেখলাম, ক্লাসে তো দেখি কেউ নেই। আরে জেনি হাই, কেমন আছো?
ভালো।
তুমি নীলা বা সোনিয়াকে দেখেছো নাকি? কই যে গেল, কতগুলা নোট নিতে হবে আজকে, এদিকে কাউকে খুঁজে পাচ্ছি না।
ওরা মনে হয় চলে গেছে।
চলে গেছে? কোথায় চলে গেছে? আমাকে নোট দেওয়ার কথা।
কি জানি কাজ আছে বলছিল, তাই তাড়াহুড়া করে চলে গেছে। তোমার কি নোট লাগবে? আমার কাছ থেকে নোট নিতে পারো।
তোমার কাছ থেকে? তোমার কাছে আছে?
হুম, আমার কাছে সবই আছে। আমি নিজে লাইব্রেরিতে গিয়ে তৈরি করে নিয়ে এসেছি। এই নাও।
ওয়াও, থ্যাঙ্কস। আমি কালই ফেরত দিয়ে দেবো। আচ্ছা, তোমার এগুলো ছাড়া অসুবিধা হবে না?
না, আমার সব পড়া হয়ে গেছে।
তুমি অনেক পড়াশোনা করো, তাই না?
কই না তো।
না মানে, তোমাকে তো সারাক্ষণই দেখি ক্লাসে কিছু না কিছু পড়ছো, মাথা নিচু করে, নয়তো লাইব্রেরিতে। কখনো অন্য কোথাও যাও না?
এমনি আমার ভালো লাগে না, আমার তো কোনো বন্ধু নেই তাই।
ও, তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো। আমরা তো ক্লাসের সবাই মিলে একটা পিকনিকে যাচ্ছি সামনের শুক্রবার গাজীপুরে। অনেক মজা হবে, যাবে?
আমি? কিন্তু আমাকে কি তোমরা নেবে?
কেন নেব না, এটাতে ক্লাসের যে কেউ চাইলে যেতে পারে।
কিন্তু আমি ওখানে গিয়ে কি করব?
সবাই যা করে তুমিও তাই করবে, ক্লাসের সবার সাথে গল্প করবে, মজা করবে।
আমার সাথে না কেউ কথা বলতে চায়।
আসলে তোমাকে এখনো কেউ ভালোভাবে চেনে না তো, তাই পিকনিকে গিয়ে সবার সাথে মিশলেই তোমার অনেক বন্ধু হয়ে যাবে।
আচ্ছা, তাহলে আমি যাব।
ঠিক আছে, তাহলে আমি যাই আজকে। রুমে ফিরে আবার পড়তে বসতে হবে।
জেনের মনটা হঠাৎ খুব ভালো হয়ে গেল। রায়ান কি সুন্দর করে কথা বলে, অন্যদের মতো তার সাথে খারাপ ব্যবহার করে না। এই ক্লাসের বেশিরভাগ মানুষ তো তার নামটাই জানে না। আর রায়ান যে শুধু নাম জানে তাই নয়, রায়ান তাকে লক্ষ্যও করে সবসময়। নাহলে সে কিভাবে জানলো যে জেনি সবসময় পড়াশোনা করে? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গেল জেনের। রায়ান বলছিল, তোমাকে তো সবসময় দেখি। মানে রায়ান সবসময় জেনিকে দেখে? ভীষণ লজ্জা করতে লাগলো জেনি। আচ্ছা, রায়ান কি জেনিকে পছন্দ করে? জেনি যে রায়ানকে খুব ভালো লাগে তাকে রায়ান জানে? জেনি স্বপ্নে ভেসে যায়। মনে মনে সে ভাবতে থাকে, সে আর রায়ান হাত ধরে হাঁটছে খুব সুন্দর একটা জায়গা, সবুজ গাছপালায় ঘেরা। এটাই কি গাজীপুরের সেই পার্ক যেখানে পিকনিকে যাওয়ার কথা? তাহলে সে নিশ্চয়ই যাবে। এদিকে রায়ানের সাথে ততক্ষণে নীলা আর সোনিয়াদের দেখা হয়ে গেছে।
আরে ওই তো রায়ান, আইল্যান্ড কই ছিলা?
আরে তোমরা কই ছিলা? গরু খোঁজা খুঁজলাম।
আমরা তো তোমার জন্য ক্লাসে বসেছিলাম এতক্ষণ, একটু আগে মাত্র বের হলাম।
আমিও তো ক্লাস ঘুরে এলাম এই মাত্র।
শোনো, আমি আর সোনিয়া শপিং এ যাচ্ছি, ওর জন্য টিকিট কিনতে হবে, তাই জোর করে নিয়ে এলো।
তুমি আবার কি কিনবে?
এই তো একটা ব্যাগ কিনবো, একটা নেল পলিশ কিনবো, এই সব আর কি।
এই সবই করো সারাদিন, পড়াশোনা করতে হবে না। এদিকে ক্লাসের সবাই তো পড়াশোনা শেষ করে ফেললো।
কে আবার শেষ করে ফেললো?
কেন, ওই যে একটা মেয়ে আছে না, জেনি না কি যেন নাম, দেখলাম ক্লাসে বসে বসে পড়ছে। আমি ওর কাছ থেকে একটা নোট নিয়েছি।
ওর কাছ থেকে নোট নেওয়ার কি দরকার ছিল রায়ান? আমরা তোমার জন্য নোট রাখি নাই, এত ঝামেলা করে সবকিছু জোগাড় করলাম, আর তুমি এই কথা বলতেছো এখন?
আর জোগাড় করে গায়েব হয়ে গেলে, তোমাদের তো খুঁজেই পেলাম না। তাছাড়া জেনি নিজে নিজেই দিল আমাকে, আমি চাইনি তাই নিয়ে আসলাম।
নিজে থেকেই দিল, ও তো দিবেই, তোমার সাথে ভাব করতে চায় না
তাই নাকি? তাতে সমস্যা কি?
ধুর, আমাদের একটা মান সম্মান আছে না, এরকম ফালতু মেয়েদের সাথে আমরা মিশি না।
কেন কেন ফালতু কেন? আমি তো বরং ওকে পিকনিকে আসতে বলে দিলাম।
তুই আবার ওকে পিকনিকের কথা বলতে গেলি কেন? কি দরকার পড়েছে এত ভাব করার?
আহা, নিজে থেকেই আমাদের দরকারি একটা নোট দিয়ে দিল, ভদ্রতা বলেও তো একটা কথা আছে নাকি? তাছাড়াও পড়াশোনা তো অনেক ভালো, আমাদের অনেক কাজে আসবে।
এত কাজে আসার দরকার নাই, খ্যাত একটা মেয়ে, ঠিকমতো কথাও বলতে পারে না। উফ সোনিয়া, তুই না আবার বাড়াবাড়ি করতেছিস, এখন চল তো।
আমি যাবো না বাবা, আমার পড়তে হবে।
তুই তো পড়াশোনা করে রাজা অজিন মেরে ফেলবি একদিনে, এত ঢং করিস না।
আরে বাবা, ঢং কিসের, আমার কিছুই পড়া হয় নাই, আমি তোর মতো ফেলতু হতে চাই না।
সত্যি যাবা না?
আজকে থাক।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজনেই যাই। চল সোনিয়া, চল, বাই বাই রায়ান।
বাই।
কেন যেন জেনিকে একটুও পছন্দ করতে পারে না, তাই মুখ বাঁকা করে লীলাকে নিয়ে বের হয়ে যায়। কয়েকদিন পরের কথা, ক্লাস টেস্ট ভালো মতোই হয়ে গেছে, সবার পরীক্ষায় মোটামুটি ভালো হয়েছে, তাই সবার মনও ভালো। সেদিন পিকনিকের দিন, খুব হইচই হচ্ছে, ছেলেমেয়েরা সবাই যার যার মতো বাসে উঠে পড়েছে, জেনিও সবার সাথে বাসে উঠে বসলো সংকোচের সাথে। রায়ানের সাথে তার দেখা হচ্ছে মাত্র, রায়ান একটা হাসি দিয়ে চলে গেছে। জেনি বুঝতে পারছে না রায়ান কেন তার সাথে কথা বলে, তাহলে কি সবার সামনে রায়ান তার সাথে কথা বলতে চায় না? তার খুব ইচ্ছা করছে রায়ানের সাথে একটু কথা বলতে। পিকনিকে গিয়ে নিশ্চয়ই সে একটা না একটা সুযোগ পাবে রায়ানের সাথে একটু কথা বলার। কেউ যখন আশেপাশে থাকবে না, তখনই সে রায়ানের সাথে কথা বলবে। বাকি সবাই কেমন মজা করছে, প্রথমবারের মতো জেনে খুব ভালো লাগছে। এত
চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে।
এটা না, ওই ওই গানটা ধর।
গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে থামলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না, মধ্যপথে থামলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না।
আনন্দ করতে করতে সবাই পৌঁছে গেল গাজীপুরের জঙ্গলে। বাস থামতেই ছেলেমেয়েরা হই চই করে নেমে পড়ল। জেনি নামলো সবার শেষে আস্তে আস্তে। ততক্ষণে সবাই একের দিকে ছড়িয়ে পড়েছে, কেউ চাদর বিছাচ্ছে, কয়েকজন দল বেঁধে পুকুর ঘাটের দিকে গেছে, খাবার দাবারের বস্তা নিয়ে টানাটানি করছে কয়েকজন। আর রায়ান, রায়ান কোথায় গেল? জেনি হাঁটতে হাঁটতে রায়ানকে খুঁজতে থাকে। অনেক দূরে চলে এসেছে সে, কিন্তু রায়ানকে তো কোথাও দেখা যাচ্ছে না। এই দিকটা বেশ নিরিবিলি, মনে হয় না এদিকে কেউ এসেছে। কিন্তু ওটা কি, তার যেন হাসির শব্দ পাওয়া যাচ্ছে না। জেনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শোনার চেষ্টা করে, তারপর শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে পা টিপিয়ে টিপিয়ে এগিয়ে যায়। রায়ান, কত দিন পর আমরা একটু অবসর পেলাম, তাই না?
এজন্যই তো তোমাকে এদিকটায় নিয়ে এলাম। ভীষণ সুন্দর না জায়গাটা?
সত্যি ভীষণ সুন্দর।
আর এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই।
যা শয়তান, তুমি না দিন দিন অনেক শয়তান হয়ে যাচ্ছ।
শয়তান না রোমান্টিক?
ওরে আমার রোমান্টিক রে, সারাদিন তো পড়াশোনা ছাড়া মাথায় কিচ্ছু থাকে না।
সেটার কারণও তো তুমি।
আমি? মানে?
মানে বুঝলে না, যত ভালোভাবে পড়াশোনা করব তত তাড়াতাড়ি পাশ করে বের হব, আর তত তাড়াতাড়ি তোমাকে বিয়ে করতে পারবো, বুঝলে? না হলে কোন দিন তোমার বাবা তোমার বিয়ে দিয়ে দেয় কে জানে, যোগ্য পাত্র হতে হবে না।
বাবা, তুমি এত দূর চিন্তা করে রেখেছ? আমার বাবার কাছে যোগ্য পাত্র হওয়ার আগে আমার চোখে যোগ্য পাত্র হবে, বুঝলা?
বলুন ম্যাডাম, আপনার চোখে যোগ্য পাত্র হতে হলে আমাকে কি কি করতে হবে?
অনেক কিছু, আমাকে আরো অনেক অনেক সময় দিতে হবে।
আর?
রোজ একবার করে বলতে হবে ভালোবাসি।
আর?
আমি মাঝে মাঝে এরকম করে ঘুরতে নিয়ে যেতে হবে, একদম সবাইকে বাদ দিয়ে, শুধু তুমি আর আমি।
ওকে ম্যাডাম, জয় হোক। তাহলে শুরু থেকেই শুরু করি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এবার তুমিও বলো।
কি বলবো?
ভালোবাসি
ভালোবাসি রায়ান, তোমাকে অনেক অনেক ভালোবাসি। চুপচাপ দাঁড়িয়ে সবকিছুই শুনে জেনে তার চক্ষুটা একবার জ্বলে ওঠে, তারপর পানিতে ভরে যায়। কেন সে এতদিন বুঝতে পারেনি রায়ান লীলাকে ভালোবাসে? সেছাড়া সবাই হয়তো জানে, সে বোকা বলেই বুঝতে পারেনি। সব সময় দুজনে একসাথে ঘুরছে, যেখানেই যায় ওরা একসাথেই যায়। আগে বোঝা উচিত ছিল জেনি, কিন্তু জেনি যে রায়ানকে নিয়ে মনে মনে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে তা বোঝা উচিত ছিল। রায়ান কখনোই জেনিকে পছন্দ করবে না, মিলার মতো অসাধারণ সুন্দরী তো নয় সে, রায়ানের মন জয় করার মতো কোনো গুণই তো তার নেই। তাহলে কি জেনির স্বপ্ন কখনোই সফল হবে না? জেনির মতো মেয়েদের স্বপ্ন কি সফল হবে না? চিরকাল মানুষের চোখে ছোট হয়ে অপমানিত হয়েই থাকতে হবে তাকে? এত তুচ্ছ কেন তার জীবন? কেন কেউ তাকে কোনোদিনই ভালোবাসল না? আজও এক অভিমানে জেনির মনটা দুমড়ে মুচড়ে গেল, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, কিন্তু এত শব্দ করল না জেনি, মুখ ফিরিয়ে হাঁটতে লাগলো নিঃশব্দে। কোন দিকে যাচ্ছে সে তা জানি না, কিছুই না ভেবে কোনো দিকে না দেখে এক নাগারে জেনি হেঁটেই চলল। আজ আর তার কিছুই যায় আসে না, চারদিক অন্ধকার হয়ে গেছে। শীতের দিনে কেমন যেন ঝুপ করে সন্ধ্যা নামে। জেনি এক নাগারে হাঁটছিল, কোথায় কত দূরে এসে পড়েছে সে কিছুই বুঝতে পারছে না। কিন্তু সে কিছুই সে চেনে না, চারিদিকে ঘন বন ছাড়া কিছুই নেই। হঠাৎ গা শিরশির করে উঠল জেনি, চারপাশটা কেমন থমথমে, কোনো শব্দ নেই, গা হিম করে ঠান্ডা পড়েছে। এটা কোন জায়গা? আর এত তাড়াতাড়ি অন্ধকারে বা হলো কি করে? এখন তো বিকেলই হয়নি। মনের কষ্টে কিছুই খেয়াল ছিল না তার, এখন হঠাৎ করে সে সচেতন হয়ে উঠল। এখান থেকে সে ফিরবে কেমন করে? আরে সামনে ওটা কি? মনে হয় আগুন জ্বলছে। মানুষের দেখা পাবার আশায় সেদিকটা লক্ষ্য করে হাঁটতে লাগলো জেনি। হঠাৎ তার মনে হলো কাজের পাশ দিয়ে সাঁই করে একটা বাতাস বের হয়ে গেল।
হ্যালো,
কে কে আপনি?
আপনি কি কাউকে খুঁজছেন?
আমি কই না তো,
ভেবে দেখুন তো, আমার তো মনে হয় আপনি কাউকে খুঁজছেন।
আমি আবার কাকে খুঁজব? আর আপনি কে? এটা কোন জায়গা?
আমি মানুষকে সাহায্য করি, পথ দেখান, উপায় বলে দেই। আপনার লাগবে কিছু?
উপায়? কিসের উপায়?
কত কারণে আসে লোকে, কত রকমের মনের ইচ্ছা থাকে, সেই ইচ্ছা পূরণের উপায়। আপনার মন তো খুব খারাপ তাই না?
আপনি কি করে জানলেন?
এসব জানাই যে আমার কাজ, আমি আপনাকে সাহায্য করতে পারি যদি আপনি চান।
কিভাবে?
আমার আছে অসীম ক্ষমতা, আপনাকে তার কিছুটা দেব, যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি, যা চাবেন তাই পাবেন, যাকে ইচ্ছা তাকে বশ করতে পারবেন।
আপনি মিথ্যা বলছেন, এটা অসম্ভব।
তাই নাকি? আচ্ছা দেখুন তো, এটা কি আমার হাতে?
কি আপনার হাতে তো আয়নার মতো রায়ানের, রায়ান আর মিলা। কে আপনি?
আমি কে তা জানতেই পারবে ধীরে ধীরে। তার আগে বলো, ক্ষমতা চাও, শক্তি চাও?
হ্যাঁ 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 চাই, সব কিছু চাই।
আর এই জন্য যে কোনো কিছু ত্যাগ করতে তুমি প্রস্তুত?
হ্যাঁ, তুমি তুমি যেই হও না কেন, যদি পারো তাহলে আমাকে সেই ক্ষমতা দাও। আমার আমার অপমানিত এই জীবন চাই না, অনেক ক্ষমতা চাই আমার, যে করে হোক।
বেশ, তাহলে আমি যা বলবো তা করতে হবে। যদি সাহস থাকে আমি তোমাকে এমন একটা জাদু শিখিয়ে দেবো তুমি যাকে খুশি তাকে শিক্ষা দিতে পারবে। বিনিময় করতে হবে ছোট্ট একটা কাজ, আমি শয়তানের চর, আমার পূজা করতে হবে, রাজি?
আমি রাজি। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আজকে কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব। সেখানে আমরা দেখতে পেলাম যে একটি মেয়ে যার নাম হচ্ছে জেনি, যাকে তার সে যেখানে পড়াশোনা করে সেখানে তার বন্ধু বান্ধব কেউই তাকে খুব একটা পছন্দ করে না। তার মধ্যে একজন ছিল রায়ান, একজন নীলা, একজন সোনিয়া। এর মধ্যে রায়ান তার সঙ্গে একটু একটু কথা বলতো, এবং কথা বলবার কারণে যেহেতু সবার কাছ থেকে সে অবহেলা পেয়েছে এবং অন্যান্য মেয়ে যারা ছিল অনেকেই ছিল, তার মধ্যে আমরা দুজনের কথাই জানি, সোনিয়া এবং নীলা, যারা তাকে সবসময় অবজ্ঞা করতো, নানা রকম ভাবে টিজ করতো। দেখা গেছে তাদের মধ্যে রায়ানই তার সঙ্গে কথা বলতো, একটু কথা বলার কারণে সে এত বেশি খুশি হয়েছে এবং একটা পর্যায়ে সে ভালোবেসে ফেলে রায়ানকে, এবং রায়ানকে সে নোটস দেয়। সে নোটস পেয়ে রায়ান খুব খুশি হয়ে তাকে তাদের সঙ্গে পিকনিকে যেতে বলে। আর জেনি সবসময় একা থাকতো, কারোর সঙ্গে মিশত না, এবং রায়ানের কাছ থেকে পিকনিকে যাওয়ার প্রস্তাব পেয়ে সে খুব খুশি হয়ে যায় এবং তাদের সঙ্গে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে নীলা এবং রায়ানের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, যা সে ভাবতেও পারেনি, কারণ সে ইতিমধ্যে কিন্তু রায়ানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল। তো প্রচন্ড অপমান বোধ এবং প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সে দিশেহারা হয়ে যায় এবং পিকনিকের মধ্যে দিকশূন্য হয়ে সে হাঁটতে থাকে। এক জায়গায় সে দেখতে পায় আগুনের মতো কিছু একটা জ্বলছে, এবং সেখানে গিয়ে একটা অদ্ভুত লোকের সঙ্গে তার দেখা হয়, যে নাকি তাকে একটা কোনো শক্তি দেওয়ার কথা বলেছে যে সে যা চাই তাই পাবে, কিন্তু বিনিময়ে তাকে একটা কাজ করতে হবে। সেটা কি শক্তি, বিনিময়ে কি করতে হবে, সে সবকিছুই জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে। তারপর আমরা আবারও ফিরে আসবো কুয়াশার দ্বিতীয় পর্বে। আমাদের সঙ্গেই থাকবেন, প্লিজ আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার। আজ শর্মিল আছে আপনার সঙ্গে কুয়াশা, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2।
এক মুহূর্তে সব কিছু বাতাসে মিলিয়ে গেল। জেনি তাকিয়ে দেখল সে বসে আছে তার ছোট্ট ঘরটাতে, আর তার সামনে রাখা অনেকগুলো জিনিস, কালো কালো কিছু কাপড়, কালো রঙের চক, কয়েকটা কালো কাপড়ের পুতুল।
আমি শয়তানের চর, আমার পূজা করতে হবে, রাজি?
জেনির কানে ভেসে আসছে সেই লোকটার কণ্ঠস্বর, সে স্পষ্ট শুনতে পাচ্ছে তাকে কি করতে হবে। তার চোখের সামনে একে একে ভেসে উঠল রায়ান, নীলা আর সোনিয়ার ছবি। হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে সে, নিজের জন্য এতটুকু তো সে চাইতেই পারে। কোনো দিন কারো ক্ষতি না করেও সে কখনো সুখী ছিল না, আর যারা তাকে কষ্ট দিয়েছে আজকে সে তাদেরকে পথ থেকে সরিয়ে দেবে। কালো চকটা দিয়ে মাটিতে একটা পঞ্চভোজ আঁকলো যে মোমবাতি গুলো জানালো, সবার আগে সে শিক্ষা দেবে সোনিয়া। কি বলছিল সেদিন? হ্যাঁ, তাই না? জেনিকে আসলে কি তা এইবার টের পাবে সোনিয়া।
অনেক কষ্ট পেয়ে মর, তোর জন্য আছে অনেক ভয়ানক শাস্তি। মানুষকে ছোট করতে তোর অনেক ভালো লাগে না? অনেক মজা পাস তুই, তাই না? আজকে তুই মর, তুই মর, তুই মর, তুই মরে যা, তুই মরে যা, তুই মর, তুই মর, তুই মরে যা সোনিয়া।
এদিকে সোনিয়ার হলের রুমে সোনিয়া তখন বসে বসে চুল আঁচড়াচ্ছিল আর গুনগুন করে গান গাইছিল। সে কল্পনাও করতে পারছিল না একটু পরে তার সাথে কি হবে। হঠাৎ করে সোনিয়ার মনে হলো তার কেমন যেন মাথা ব্যথা করছে।
মাথা ব্যথা করছে কেন হঠাৎ? আজকে পড়বো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আরে এসি, চুল পড়ছে কিন্তু মাথায় দিতে না দিতে এতগুলো চুল উঠে গেল। এসি রক্ত, ও মা গো, আমার সব চুল উঠে আসছে কেন? এখানে রক্ত পড়ছে কেন? ও মা, কি হলো? আই সোনিয়া, নীলা, নীলা আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচা।
কি বলছিস আবল তাবল? এই
সোনিয়া, এসি
¡Gracias!
সব মেয়েরা দৌড়ে এলো সোনিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই সোনিয়া মারা গেছে। লীলা হতভম্ব হয়ে গেল। ডাক্তাররা কিছুই বলতে পারলো না কি হয়েছিল সোনিয়া। কেউ কিছু বুঝতেও পারলো না। সবার আড়ালে জেনি শুধু মিটি মিটি হাসতে লাগলো। মানুষ যখন নিজের স্বার্থের জন্য সব নীতি ভুলে শয়তান হয়ে ওঠে তখন তার কোনো বিবেক থাকে না। জেনি এখন ভয়ঙ্কর এক অমানুষ শয়তানে পরিণত হয়েছে।
সবাই মরবে, সবাই মরবে, সবাইকে মেরে ফেলবে। যা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে ঘৃণা করেছে, যারা আমার পছন্দের জিনিস আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সবাইকে মেরে ফেলব, সবাইকে মেরে ফেলব। সোনিয়া, সোনিয়া তার উপযুক্ত শাস্তি পেয়েছে। এবার নীলার পালা। তবে নীলা, তোমাকে এত সহজ মৃত্যু নয়, তোমাকে দেব তিলে তিলে মৃত্যু। অনেক অনেক দিন ধরে অল্প অল্প করে মৃত্যু, অল্প অল্প করে মৃত্যু। একটু করে মরবে তুমি, একটু একটু করে মরবে তুমি নীলা, একটু একটু করে মরবে।
নীলার মন আজকাল প্রচন্ড খারাপ থাকে। তার সবচেয়ে প্রিয় বান্ধবী সোনিয়া আর বেঁচে নেই এটা সে বিশ্বাস করতে পারে না এখন। কিন্তু এসব ছাড়াও কি একটা খটকা তার মনে লেগে আছে। যেদিন সোনিয়াকে হাসপাতালে নেওয়া হয় সবাই দৌড়ে এসেছিল, শুধু জেনে ছাড়া। এই ব্যাপারটা হয়তো তার চোখেও পড়ত না। কিন্তু সোনিয়ার মৃত্যুর পর জেনেকে সে মিটি মিটি হাসতে দেখেছে। ব্যাপারটা তো চোখে ভুল হতে পারে, কিন্তু কয়েকদিন হলো জেনি খুব উদ্ভট আচরণ করছে। সে কেমন যেন বদলে গেছে। আগে যে মেয়ে মুখ তুলে কারোর সাথে কথা বলতো না, এখন তার কণ্ঠস্বরটা পর্যন্ত বদলে গেছে। কেমন রাগি রাগি স্বরে কথা বলে আর অদ্ভুত রহস্যময় ভাবে হাসে। শুধু তাই নয়, সারা রাত তার ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসে আর কাউকে জেনে ভুলেও তার ঘরে ঢুকতে দেয় না। কেউ কৌতূহলী হলে তার দিকে এমন রাগি চোখে তাকায় যে সে ভয় পেয়ে যায়। আচ্ছা, মেয়েটা কি পাগল হয়ে গেছে, নাকি সে এমন কিছু জানে যে অন্য কেউ জানে না? জেনের ব্যাগে একদিন সে কিছু কালো কালো অদ্ভুত জিনিস দেখল। এগুলো কি? লীলা ভাবল রায়ানের সাথে এগুলো নিয়ে কথা বলবে।
ম্যাম, তোমাকে না একটা কথা বলা দরকার।
হ্যাঁ নীলা, বলো।
আমার মনটা না খুব খুব একটা ভালো নেই।
জানি, সোনিয়া তোমার খুব প্রিয় বন্ধু ছিল।
হ্যাঁ, সেটা তো ছিল। আচ্ছা, জেনিকে তোমার কেমন মনে হয়?
জেনিকে? হঠাৎ জেনির কথা মনে পড়লো যে?
না, মানে ওর আচরণ আমার কাছে কিন্তু খুব অদ্ভুত লাগছে, বুঝছো?
সত্যি বলতে কি, আমারও তাই মনে হচ্ছে। ওই মেয়েটা কেমন যেন বদলে গেছে। আগে কেমন মিষ্টি করে কথা বলতো, আর এখন ওর চাউনি দেখেই ভালো লাগে না।
তুমি খেয়াল করছো তাহলে?
করেছি, কিন্তু তাতে আমাদের কি, যা ইচ্ছা হোক।
না না, সেটা না। আমার না কেমন যেন একটা খটকা লাগতেছে, বুঝছো? জেনে ঘরটা তো হলের একদম কোনার দিকে।
This track was downloaded from fusionbd.com.
ছোট একটা রুম। আগেও কেউ ওর রুমে খুব একটা বেশি যেত না, কিন্তু এখন ওর ঘর থেকে না তাই কেমন সব শব্দ আসে, ভয় ধরানো টাইপ। সেদিন শিউলি ওর ঘরের সামনে দেখতে গিয়েছিল, কিসের শব্দ জেনি না একদম ধমক দিয়ে তাড়ায় দিছে।
জেনি কাউকে ধমক দিয়েছে? অবিশ্বাস্য।
রায়ান, আমি সেটাই তো বলতেছি। আর একটা জিনিস বলবো।
কি বলো তো?
তো সোনিয়া যেদিন মারা গেল আমি না ওকে মিটমিট করে হাসতে দেখছি।
কি বলছো?
সত্যি বিশ্বাস করো, আমার মনে হয় কি জানো, জেনির মাঝে কেমন যেন একটা, মানে কি যেন একটা রহস্য আছে।
কি রহস্য হতে পারে? আমরা বেশি বেশি ভাবছি না তো?
জানি না, কিচ্ছু জানি না, কিন্তু জেনি না কখনোই সোনিয়াকে পছন্দ করতো না।
তুমি কি বলতে চাও, জেনি সোনিয়াকে? সেটা কি করে সম্ভব? ডাক্তার রায় তো ধরতে পারলো না।
আমি জানি না রায়ান, কিন্তু এটা আমাকে খুঁজে বের করতেই হবে।
নীলা, তুমি যাই করো না কেন, আমি তোমার সঙ্গে আছি।
থ্যাংকস রায়ান।
জেনি কিন্তু বসে ছিল না, সে তার ক্ষমতা বাড়ানোর জন্য একের পর এক সাধনা করে যাচ্ছিল। মানুষ মেরে ফেলা তো খুব সহজ, কিন্তু জীবিত মানুষকে বশ করে ফেলা অনেক কঠিন। আর জেনি রায়ানকে নিজের বশ করতে চান, তবে তার আগে শাস্তি দিতে হবে নীলাকে। নীলা যেমন তার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছে, তেমনি নীলাকে সে বাঁচিয়ে রেখে তিলে তিলে শাস্তি দিতে চায়। তার প্রিয় জিনিসটা কেড়ে নেয়। জেনি বুঝতে পারে নীলা এখন রায়ানেরই কাছে। রাগে জেনি চোখ দুটো চলে ওঠে। জেনি চার পাশে কালো কালিতে ছক্কা দেয়, মোমবাতি জ্বালিয়ে তার মাঝখানে সে বসে আছে, ভিড় ভিড় করে মন্ত্র পড়ছে। আর সেই সময় নীলা রায়ানের পাশে বসে কথা বলছে। হঠাৎ যন্ত্রণা ছটফট করে ওঠে নীলা।
নীলা, কি হলো, এমন করছো কেন? কই দেখি, রক্ত! ও মাই গড, এত রক্ত!
আমি সোনিয়ার মতো মারা যাচ্ছি রায়ান।
না নীলা, আমি তোমাকে মরতে দেবো না। কার গলা? কে? জেনি?
আমি জানতাম এর পেছনে
আমি তোমাকে মরতে দেবো না। তুমি এভাবে চোখ বন্ধ করতে পারো না নীলা। আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। তোমাকে বাঁচতে হবে নীলা, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। তুমি এভাবে মরতে পারো না নীলা। জি নীলা, নীলা
পাগলের মতো ছুটল রায়ান। নীলাকে মরতে দেয়া যাবে না। ডাক্তার, হাসপাতাল, নার্স, পরের কয়েক ঘন্টা কি হলো রায়ানের কিচ্ছু মনে নেই। নীলা অচেতন হয়ে পড়ে আছে হাসপাতালের বিছানায়, কোমায় চলে গেছে। ও বাঁচানো যাবে কি না কেউ জানে না। রায়ানের মুখ শক্ত, আর কেউ না, নীলাকে বাঁচাতে পারবে শুধু সে। সে তার নীলাকে এভাবে মরতে দেবে না। সে জানে না সে যা ভাবছে তা কতটা সত্যি, কিন্তু চেষ্টা তাকে করতেই হবে। নীলাকে হাসপাতালের বেডে রেখে রায়ান ছুটল জেনির কাছে। জেনির ঘরে ঢোকা অত সহজ ছিল না, মেয়েদের হলে কিভাবে ছেলে ঢুকবে। কিন্তু রায়ানের কোনো সমস্যা হলো না, যেন তার জন্যই সব কিছু খোলা ছিল। কোথাও কেউ নেই, কোনো দারোয়ান, গার্ড বা কোনো মেয়ের দু শব্দও পাওয়া যাচ্ছে না। সবাই কি হল কিনে চলে গেছে নাকি, নাকি এসবই জেনির কারসাদি? কোনো দিনও এখানে না এলেও রায়ান ঠিকই চিনতে পারল কোনটা জেনির ঘর। অদ্ভুত একটা গন্ধ ঘরটার চারপাশ জুড়ে, হুম হুম ধরনের একটা শব্দ হচ্ছে। হঠাৎ ভয় পেয়ে থমকে গেল রায়ান। সে কেন এখানে ছুটে এসেছে? কি হচ্ছে এখানে? এই ধোঁয়া, এই ধোঁয়া কিসের? অপ্রাকৃতিক শব্দ কিসের?
জেনি, তুমি এখানে?
রায়ান, তুমি এসেছ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম।
আমার জন্য? তুমি জানতে আমি আসব?
আমি তো তোমাকে ডেকে আনলাম।
কেন,
এখনো বুঝতে পারোনি তুমি আমি তোমাকে ভালোবাসি রায়ান?
এসব কি বলছো, আমি তোমাকে কখনো এরকম চোখে দেখিনি।
কেন কেন দেখোনি? আমি আমি তোমার নীলার মতো সুন্দর নই বলে আমাকে তাই ভালোবাসার চোখে দেখা যায় না?
কি আবল তো বলবছো, তুমি তো এমন ছিলে না জেনি।
না, আমি কখনোই এমন ছিলাম না। তাই তো সারা জীবন সবাই আমাকে এড়িয়ে চলেছে, আর আজ দেখো তুমি নিজেই ছুটে এসেছো আমার কাছে।
আমি একটা কথা জানতে এসেছি।
কি কথা? আমি নীলাকে বাঁচাতে পারবো কিনা?
না, নীলা আর সোনিয়ার এই অবস্থার জন্য তুমি দায়ী কিনা।
না, ওদের এই অবস্থার জন্য ওরাই দায়ী। সব সময় ওরা আমাকে নিচু করেছে, ছোট করেছে, সুনি আমাকে কথায় কথায় অপমান করেছে। আর নীলা, আমার সবচেয়ে পছন্দের জিনিস কেড়ে নিয়েছে নীলা।
জেনি, সোনিয়াকে তুমি খুন করেছো?
হ্যাঁ, আমি খুন করেছি, আর আমি নীলাকেও মেরে ফেলব।
তুমি এটা করতে পারবে না।
আমি পারবো, আমার অনেক ক্ষমতা, তুমি ভাবতেও পারবে না আমার কত শক্তি। আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারি, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলতে পারি।
মানুষকে মেরে ফেলা খুব সহজ জেনি, তার জন্য কোনো বিশেষ শক্তি লাগে না। শক্তি লাগে মানুষকে বাঁচাতে, মানুষকে জীবন দিতে। পারবে তুমি সোনিয়াকে বাঁচিয়ে তুলতে? পারবে নীলাকে জাগিয়ে তুলতে?
ও, আমি কোনো কথা শুনতে চাই না, আমি কেন ওদেরকে বাঁচাবো?
কারণ তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি কি ভেবেছো আমার নীলাকে মেরে তুমি বেঁচে যাবে?
কি বললে? আমার শক্তি সম্পর্কে তোমার কোনো আন্দাজ নেই। আর একটু পরে তুমি সব ভুলে যাবে, তোমার পুরো মন দখল করে নিতে হবে। নীলার কথা তোমার মনেও থাকবে না। ঘরে ঢোকার সাথে সাথে এই ঘরের ধোঁয়া নিঃশ্বাসের সাথে নিয়ে নিয়েছো, এটা তোমার মন বশ করে ফেলবে।
আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে দিয়ে কিছুই করাতে পারবে না।
তাই নাকি? দেখো তাহলে আমার কি শক্তি।
এসব কি, এসব কি হচ্ছে, এসব কি?
বলো তুমি আমার আমাকে ভালোবাসো, তাহলে তোমাকে ছেড়ে দেবো। বলো বলো।
কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না।
যিনি পাগলের মতো রায়ানের গায়ে কালো এক ধরনের গুঁড়ো ছুঁড়ে মারতে থাকে। রায়ানের কাশির সাথে রক্ত বের হচ্ছে, কাশতে কাশতে রায়ান মাটিতে লুটিয়ে পড়ে। যিনি প্রচন্ড রাগে মন্ত্র পড়তে থাকে জোরে জোরে। কেন রায়ান ভালোবাসার কথা বলছে না? শয়তানের চরকে সে ডাকতে থাকে প্রচন্ড আক্রোশে।
এসো এসো লুসিফার, দেখা দাও দেখা দাও, এসো লুসিফার, লুসিফার দেখা দাও দেখা দাও।
কেন ডাকছো আমাকে?
কেন কেন আমার এত কাজ করছে না?
এই তো কাজ করছে, কেন করবে না?
কই, রায়ান তো ভালোবাসে বলছে না।
ভালোবাসা, সে তো স্বর্গীয় জিনিস, শয়তানের সাথে তার কি সম্পর্ক? শয়তানের জাদুর কাজ হলো মানুষকে শাস্তি দেয়া, কষ্ট দেয়া, মেরে ফেলা। এই তো তোমার রায়ের কষ্ট পাচ্ছে, এটাই তো তুমি চেয়েছো। নীলা শুয়ে আছে হাসপাতাল কোমা, আর কোনোদিন হয়তো সে জাগবে। কে বলেছে জাদু কাজ করেনি? রায়ানকে আরো কষ্ট দাও, এক সময় না এক সময় সে তোমার পছন্দ মতো কাজ করবে। একটু সময়।
মানে মানে রায়ানের মন কখনো পরিবর্তন হবে না?
কষ্ট পেতে পেতে একসময় তার মনে ভয় ঢুকে যাবে, তখন পরিবর্তন হয়ে যাবে। একটু ধৈর্য ধরো।
আমাকে সারাজীবন রায়ানকে কষ্ট দিতে হবে?
তুমি যে শয়তানের দূত, এটুকু তো করতেই হবে, এটাই তো শয়তানের কাজ, এই তো শয়তানের জাদুর উদ্দেশ্য।
না, তুমি ধোকাবাজি করছো আমার সাথে, তেমন তো কথা ছিল না।
শয়তানের কাছে তুমি কি আশা করেছি?
হা হা করে অট্ট হাসি দিয়ে শয়তান মিলিয়ে গেল। হঠাৎ করে জিনির যেন মাথা খারাপ হয়ে গেল, সে তো এমন চাইনি। কি থেকে কি হয়ে গেল? ওদিকে রায়ান ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, সে রায়ান কি চেয়েছে? কিন্তু এমন ভাবে তো নয়। জেনি বুঝতে পারছে শয়তানি জাদু দিয়ে কখনো ভালো কিছু করা যায় না, মানুষকে শুধু কষ্ট দেওয়া যায়, ভালোবাসা জয় করা যায় না। রায়ান মরে যাবে, তাও হার মানবে না। সে কখনো নীলাকে ছাড়া আর কাউকেই ভালোবাসেনি, তাই শয়তানের জাদু দিয়ে রায়ানের মন তার দিকে ফেরানো যায়নি। কিন্তু এখন এখন তিনি কি করবে? সে মারতে পারে কিন্তু বাঁচাতে তো পারে না। রায়ান মরে যাচ্ছে তার চোখের সামনে, কিভাবে রায়ানকে সে বাঁচাবে? এখন এই জাদু না থামালে রায়ানকে আর বাঁচানো যাবে না। আর রায়ান যদি বেঁচেই না থাকে, তাহলে কেন সে এত সব করলো, কার জন্য করলো? জেনি পাগলের মতো ছুটে যায় রায়ানের কাছে। রায়ান জ্ঞান হারিয়ে পড়ে আছে। হঠাৎ জেনির মনে পড়লো একটা উপায় আছে, পুড়িয়ে ফেলতে হবে শয়তানের শক্তি রাখা ওই কালো কালো পুতুলগুলো, বইগুলো, যা কিছু শয়তান তাকে দিয়েছে।
এমন করো না, তুমি হতে পারো মহাশক্তিধর, পুরো পৃথিবী তোমার কথায় চলবে। আমি আমি তোমাকে এমন ক্ষমতা দেব।
তুমি মিথ্যে বলছো, তুমি ধোঁকাবাজ। তোমার কথায় ভুলে আমি আমার নায়ককে মেরে ফেলতে গিয়েছিলাম, সেইভাবে প্রায়শ্চিত আমাকে করতেই হবে।
আমি আমি তোমাকে আগে চাইতেও বেশি ক্ষমতা দেব।
না, আমি এটা চাই না। আমার নায়ক বেশি করি এইটুকুই আমি চাই। তার জন্য এখন আমাকে মরতে হবে। তুমি মরতে তার সন্তানকে মারতে হলে এছাড়া আর কোনো উপায় নেই।
দাও দাও করে আগুন জ্বলছে জেনির ঘরে। রায়ান কোনো মতে উঠে বসে, তার মাথা ঘুরছে, কি হচ্ছে কিছু সে বুঝতে পারছে না। শুধু বিকট একটা গন্ধে চারদিক ভরে গেছে। হঠাৎ চেতনা ফিরে পেয়ে সে লাফিয়ে উঠল। জেনির ঘরে আগুন জ্বলছে, কিন্তু জেনি কোথায়? ফায়ার সার্ভিস এসে যখন আগুন নেভালো, ততক্ষণে জেনি সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। রায়ান কি করে ওই ঘরের বাইরে এসে পড়ল তা কেউ জানে না। কি হয়েছিল এখানে তাও কেউ বুঝতে পারেনি কখনো। শুধু রায়ান দেখছে, জেনি তার ভুলের প্রায়শ্চিত্ত নিজের জীবন দিয়ে করে গেছে। একবার হলেও সে রায়ানকে ভালোবেসেছিল, আর সেই শক্তিই হয়তো রায়ানকে শয়তানের শক্তির থেকে রক্ষা করতে পেরেছিল। নীলাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। পুরো পৃথিবীতে শুধু রায়ান আর নীলাই জানে জেনের জীবনের গল্পটা, কিন্তু তারা জেনেকে ঘৃণা করে না। কারণ জেনে যে খুব দুর্ভাগ্য একটা মেয়ে ছিল যাকে কেউ কখনো ভালোবাসেনি, তাই ভালোবাসার লোভে সে ভুল পথে চলে গিয়েছিল। রায়ান আর নীলা একটা প্রতিজ্ঞা করেছিল, কখনো কোনো মানুষকে তারা আর কষ্ট দেবে না, কাউকে অবহেলা করবে না। কারণ কে বলতে পারে কার ভেতরে কি বেদনা লুকিয়ে আছে। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনীটি নাট্যরূপ দিয়েছেন একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে সিফাত মাহমুদ, এবং এর নাট্যাংশ পরিচালনা করেছেন সাগস্তা বিচারি, আর সাউন্ডে ছিলেন খালিদ, এবং বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন জেনির চরিত্র অভিনয় করেছেন শাড়ি, রায়ানের চরিত্র অভিনয় করেছেন রাজু, নীলার চরিত্রে অভিনয় করেছেন নীল, সোনিয়ার চরিত্রে নাদিরা, শয়তানের চরিত্রে লুসিফারের চরিত্রে অভিনয় করছেন সেতু। কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আর ছোট্ট একটা বিরতি নেব, রাত একটার বিরতি নিয়ে তারপর আবারও ফিরে আসছি। শ্যামেন আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে একটু বলতে পারবো। স্বাগত একবার কুয়াশায়। আজ শুনছেন এপিসোড রেডিও অনুরূপে 10.2। আপনার সাথে আছি আমি শারমিন। আজকের মূল কাহিনী শেষ হয়ে গেল একটু আগেই। আজকের কাহিনীর নাম ছিল কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক। রচনা করেছিলেন সিফাত মাহমুদ, একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন তিনি, আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করছেন আবার তাদের নাম জানিয়ে দিচ্ছি।
জেনির চরিত্রে অভিনয় করছে শাড়ি, রায়নের চরিত্রে রাজু, নীলাঞ্জন অভিনয় করছে নীলার চরিত্রে, সোনিয়ার চরিত্রে অভিনয় করছে নাদিরা, শয়তানের চর অথবা লুসিফারের ভূমিকা অভিনয় করছে সেতু, আর সাউন্ডে ছিলেন খালিদ এবং নাট্যাংশ পরিচালনা করেছেন শাগুফতা আবেদ শাড়ি। কুয়াশা টিমকে ধন্যবাদ জানিয়েছে অনেকে, সবাই আরো একবার জানতে চেয়েছিল কলাকুশলীদের নাম এবং আজকের কাহিনীটির নাম। মৌসুমি শাখারি বাজার থেকে লিখেছে, হাই শামিন আপু কেমন আছো, আজকের গল্পটাও খুব ভালো হয়েছে, থ্যাংকস কুয়াশা টিম। এফ এম পাগলা লিখছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ অসম, লাভ ইউ কুয়াশা টিম অ্যান্ড লাভ ইউ শামিন আপু, থ্যাংক ইউ সো মাচ পাগলা, এফ এম পাগলা। দুর্বাস লিখেছে কাপ্তাই থেকে, শামিন আপু কেমন আছেন, কুয়াশা ইজ অসম, আজকের গল্পটা খুব ভালো লাগলো, লাভ ইউ। আর ভেরি গুড স্টোরি লিখেছেন কিন্তু নাম পাঠাননি, খুব ভালো লেগেছে, লিখেছেন আলামিন মিরপুরশাদ থেকে। সাজাদ ঢাকা থেকে লিখেছে, আপু কাহিনীতে শুনে আমার লাভারের কথা মনে পড়ে গেল। আর হাই শামিন আপু তুমি কেমন আছো, আমি তোমার মতো হোস্ট আর দেখিনি, সত্যি তোমার কথায় জাদু আছে, আই লাইক কুয়াশা অ্যান্ড থ্যাংকস কুয়াশা টিম, আজকের এপিসোডটা অসম ছিল, অনেক ধন্যবাদ তোমাকে, কিন্তু তোমার নামটা কই, তোমার নামটাই তো লিখুনি। কামাল লিখেছে, চিটাগং থেকে আপনি গল্পটার জোশ হয়েছে। আর অন্তরা লিখছে মিরপুর থেকে, খুব শিক্ষণীয় একটা গল্প, থ্যাংকস ফর দিস ওয়ান্ডারফুল মেসেজ, আপনি এখানে আসলে তো চমৎকার মেসেজ ছিল, সেটা পরে বুঝি, আসলে ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটু কথা বলবো, সেটা পরে এপিসোডগুলো পড়ে নেই। এমডি সোয়াদ লিখেছে কামরাঙ্গীর চর থেকে, হাই শামিন আপু হাউ আর ইউ, এটা আমার ফার্স্ট মেসেজ, প্লিজ পড়ো। সিমিল লিখেছে, দ্য স্টোরি ওয়াজ ভেরি নাইস। ফাতিমা লিখেছে, চিটাগং ক্যান্টনমেন্ট থেকে, জেনির মতো আমিও খুব শান্ত, আমার খুব কষ্ট হয় এই জন্য যে আমি চুপচাপ থাকি বলে সবাই আমার সাথে মজা করে। দেখো জেনি, কখনোই সবাই যে খুব কথা বলবে বা খুব চটপটে হবে, অনেক টকেটিভ হবে তা না, শান্ত থাকাটাও কোনো অন্যায় না, খুব বেশি কথা বললেই যে সে বাচাল হয়ে গেল সেটাও না, তুমি যেরকমই হও না কেন, জাস্ট বি ইয়োরসেলফ, বি ইয়োরসেলফ এবং কনফিডেন্স থাকো সবসময়, দেখবে সবাই তোমাকে আর খেপাবে না, কিছু করছে না, নিজে মানে হীনমন্যতায় ভুগো না, নিজেকে ছোট মনে করবার কিছু নেই চুপচাপ আছো বলে, বরঞ্চ বেশি কথা বলার চেয়ে এটা বলবো চুপচাপ থাকা অনেক ভালো। নাজনী লিখেছে মহাখালী থেকে, আজকের স্টোরিটা অসম হয়েছে। ভূত লিখেছে চিটাগং থেকে, শারমিন বড় ভূতেরা আমাকে এবিসি তে এসএমএস দিতে নিষেধ করছে, আমি কি আর এসএমএস করব না, আমার মেসেজটা কি তোমার কাছে ভালো লাগে না, আমার অনেক ভালো লাগে, ভূত ভালো লাগে বলেই তো ভয়ের আয়োজন করছি, আর বড় ভূতদেরকে পাত্তা দিও না, ভূতের আবার বড় ছোট নেই, ভূত সবই একরকম আমার মনে হয়। শিপন হোসেন লিখেছে, শিপন হোসেন নোমান লিখেছে, হাই আপু কুয়াশা ইজ বেস্ট, আমি রাজা বাড়ি থেকে বলছি, আমাকে লাইক করো, ওয়েলকাম করতে পারি, লাইক তো ডেফিনেটলি করি সব লিসেনারদেরকে। অনু লিখেছে মিটফোর্ড থেকে, আপু গল্পটা খুব সুন্দর অ্যান্ড থ্যাংকস ফর দ্য স্টোরি। তানভীর নিউ ইস্কাটন থেকে, কালো জাদু চকচক করি পরকালে করলে পরকালে নরকে যাবে। ভূত আবার লিখেছে চিটং থেকে, আজ মন খুব খারাপ, ভূত এক্সামে 33 পেয়েছি, ছি 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 ছি। রিমঝিম শ্রাবণী, আপু সেতু ভাই ভাইয়া কি এখনো এখন আর কোনো শো করে না, অনেক ওনাকে বলে দিবেন যে আমি ওনাকে খুব মিস করছি, আমি আবার ওনার শো শুনতে চাই, আগামীতে নিশ্চয়ই করবে, মাঝে মাঝে একটু বিরতি হয়, বিরতি দিতে মাত্র ওরা তো বেশিদিন হয়নি এসেছে, আর কুয়াশাকে তো নিয়মিত থাকছেই, সেতু খুব চমৎকার করে গল্প পড়ে শোনায় সবাইকে। জয়া লিখেছে চিটাগং থেকে, ও আপনি অনেক সুন্দর কাহিনী, ভয়ে গা শিরশির করছে অ্যান্ড খুব দুঃখ হচ্ছে জেনির জন্য, তোমার করছে না, হ্যাঁ আমার অবশ্যই দুঃখ তো লাগছেই, কিন্তু একটা কথা বলবো যে এই সমস্ত বাজে জিনিস, এই তাবিজ করা, ব্ল্যাক ম্যাজিক, খুবই জঘন্য জিনিস, মানুষকে এত নিচে নিয়ে নামিয়ে দেয়, কোথায় নিয়ে যায়, এমন কাজ করতে বাধ্য করায়, বাধ্য করে যে পরে নিজেকেই আফসোস করতে হয়, এবং জীবন দিয়ে জেনি জেনিকে যেটা করতে হয়েছে এবং ভালোবাসার মানুষকেও সে পায়নি। ইমরান হোসেন খান চিটাগং থেকে, হাই শামিন আপু কেমন আছো, আমার একটা এসএমএস ও পড়া হয় না, খুব কষ্ট পাই, অসাধারণ স্টোরি ভালো লেগেছে, আপু কাহিনীটা অসম ছিল, শেষটা চরম ছিল, এবং জেনিটা হলে শেষ
শেষমেশ মারাই গেল। ও সো স্যাড, লিখেছে মাশফিক। অসম স্টোরি, ইফ সোনিয়া ওয়াজন সো মিন টু জেনি দিস উড হ্যাভ নেভার হ্যাপেন্ড। ইফিকা, হ্যাঁ অবশ্যই, না হলে হয়তো বা হতো না, কিন্তু জেনি যে পথটা বেছে নিয়েছিল সেটাও সঠিক না। মানুষ মানুষকে অপছন্দ করতে পারে, আমরা তো অনেক সময় অনেক কিছুর শিকার হই, অনেকের দুর্ব্যবহারের শিকার হই, অনেক কিছু। তাই বলে কি মানে একটা কথা, ঢিলটি ছড়িলে পাতকেলটি খাইতে হবে, এরকম এটা কি প্রযোজ্য সব ক্ষেত্রে? আমি তো মনে করি না যে আমাকে যদি কেউ মারে বা আমাকে যদি কেউ ক্ষতি করে, আমিও কি তার ক্ষতি করেছি তার প্রতিশোধ নেবো, ক্ষতি করেই কি সেটা সমাধান হবে? সেটা বোধহয় সঠিক না। কিন্তু এখানে কাহিনীটা যেভাবে এসেছে, তোমার কথা একদম ঠিক এথিকা, যে হয়তোবা জেনির সঙ্গে সোনিয়া বা নীলা যদি ওরকম আচরণ না করতো, তাকে হেট না করতো, তাহলে হয়তো এটা হতো না। কিন্তু এটা হয়েছে বলে গল্পটা আমরা শুনতে পেরেছি। শ্রাবণী চিটাগং ক্যান্টনমেন্ট থেকে এবিসি রেডিওকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই রেডিও শো গুলোর জন্য আমার অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছে। হাটহাজারি এনায়তপুর থেকে লিখেছে, নামটা কই, অসম হয়েছে লিখেছে, কিন্তু নামটা আমি পেলাম না, লিখে পাঠালে, নামটা লিখে পাঠালে খুব ভালো হতো। আশা লিখেছে নারিন্দা থেকে, আজ অনেকদিন পর কুয়াশা শুনছি, আমার বিএফ হিমেলকে হ্যালো বলে দাও। হ্যালো হিমেল। উমং বর্মা লিখেছে আমারও, ইজেন্ট বিপি লিসনিং দ্য কুয়াশা, না তো ভয় পায় শোনে না কখনো। ডিজে নজরুল ভাই লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, শারমিন আপু আমি পৃথিবীর সব ভুলতে পারি কিন্তু কুয়াশা ভুলতে পারি না। অ্যানা লিখেছে, হাই আপু, দিস ইজ মাই ফার্স্ট এসএমএস, প্লিজ রিড দিস। আপু খুব ভয় লাগছে, ভালো থাকবেন আপু, গুড নাইট। তুমিও ভালো থাকো অ্যানা, আর কুয়াশা প্রেম রোগ এবং অন্যান্য আমাদের যে আয়োজন আছে সেগুলো সঙ্গে থেকো। বিপন লিখেছে চিটাগং মেডিকেল কলেজ থেকে, হাই শারমিন আপু, আপনাকে শুনছি, খুব মজা লাগছে, আমার খুব ভয় লাগছে, থ্যাংক ইউ আপু। রফসানি চাঁদপুর, হাই আপু কেমন আছো? ভালো আছি রফসানি, আমি রাসেল ভুলতা থেকে, শারমিন আপু তুমি আমার জান, আই লাভ ইউ, থ্যাংক ইউ রাসেল। কুয়াশা কে লিখেছে, অদীপ, তো দ্য বেস্ট স্টোরি অফ কুয়াশা আজকেটা, চমৎকার। রাকিব লিখেছে উত্তরা থেকে, আজকে কুয়াশার পর্বটা অনেক জোস বাট দুঃখময়। সায়েম পটিয়া থেকে, আই লাভ কুয়াশা। আর সাথী লিখেছে চিটং থেকে, কেমন আছো, খুব সুন্দর হয়েছে স্টোরিটা, থ্যাংকস পুরো কুয়াশা টিমকে, আমি ভালো আছি এবং কুয়াশা টিমকে তোমার ধন্যবাদ জানিয়ে দিলাম। আপু আমার ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে গেল, তুষার লিখেছে মুন্সিগঞ্জ থেকে। নফিজা চিটাগং থেকে, হাই শামিন আপু, হাউ আর ইউ, অ্যান্ড টু দ্য স্টোরি ইজ রিয়েলি ফিউরিয়াস। হৃদয় ড্যামরা থেকে, আপনি আজকের সবগুলো গল্প ভালো হলো, লাভ এবিসি বিপি ব্র, এত দুষ্ট কেন, খুব ভয় পাচ্ছি, একসাথে অনেক কথা লিখে ফেলেছো। বিবি লিখেছে, আপু গল্পটা খুব ভালো, অ্যান্ড থ্যাংকস কুয়াশা অ্যান্ড এবিসি রেডিওকে। আর সে এসেছিল ফার্ম গেট থেকে, নানি কি সে এসেছিল? ভালো তো স্যামিন আপু, তোমার ভয়েস অনেক সুইট, প্লিজ হাই বলে দাও রিঙ্কি। রূপু লিখেছে, আপু রূপু অপু বিথি অ্যান্ড সাজু, আর পাগলিকে হাই বলে দিচ্ছে। আচ্ছা হাই পাগলি, রিঙ্কি, রূপু, অপু, বিথি। অনেক বাসাবো থেকে, হার্ট ব্রোকেন, আমি কানছি আপু সিরিয়াসলি। আচ্ছা আর এটাকে ম্যাজিক, আচ্ছা তানভি লিখছেন, ডিসকাস নো ম্যাজিক লাইক ব্ল্যাক ম্যাজিক, নো ম্যাজিক লাইক ব্ল্যাক ম্যাজিক, নো লাইক, ঠিক না, একদম কথা কথা, ব্ল্যাক ম্যাজিক খুব বাজে জিনিস, এরকম জিনিস যাতে কেউ কখনো না করে সে বিষয়ে আজকে আমাদের সচেতন থাকা উচিত। বিশেষ করে আজকে কুয়াশার এই এটা শুনে আমাদের সবারই একটু সচেতন থাকা উচিত। একজন লিখেছে, না খুব শিক্ষণীয়, অনেক কিছু শেখার আছে, উইচ ইজ ট্রু, আমি মনে করি, কারণ আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখতে পাই যে অনেক সময় দেখেছে কেউ প্রতারণার শিকার হয়েছে ব্ল্যাক ম্যাজিক করতে, অনেক আজে বাজে কাহিনী ঘটে, এই অন্ধবিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের গল্পে কিন্তু একটা মেসেজ ছিল যেটা অনেকে রিসিভ করতে পেরেছেন এবং আমাকে লিখেও পাঠিয়েছেন। ওকে, উজ্জ্বল দাস ধানমুড়ি থেকে, আপু হাই শারমিন আপু, তোমার ভয়েসটা অনেক সুইট, খুব কষ্টের ছিল আজকের স্টোরি। হন্টেড সাউন্ড, গল্পটা অসম ছিল আপি। আর হাসিব লিখেছে কাশিমপুর থেকে,
হ্যালো আপু, কেমন আছো? আগামীকাল হায়ার ম্যাথ এক্সাম, তারপরও তোমাদের শুনছি, দোয়া করো। ওকে, অবশ্যই দোয়া করবো, তোর পরীক্ষা যাতে খুব ভালো হয়। আর হচ্ছে, হ্যালো শারমিন আপু, আমি বিন্দাস শারমিন। একদিন কুয়াশা না শুনলে আমার ঘুম হয় না। বলতে পারেন আমি একজন কি ভক্ত, রূপগঞ্জ রানীপুরা থেকে। কি ভক্ত সেটা কিন্তু বুঝতে পারলাম না। রোজা লিখেছে, আপনি রিয়েল লাইফ স্টোরি এই রকম হয়, লাইফ ইজ ফুল অফ হার্ডনেস, ইফ ইজ আপু আজকে কুয়াশা ভালো হয়েছে, বাট মন দিয়ে শুনতে পাচ্ছি না। একটা ফ্রেন্ডের মারা যাওয়ার খবর পেয়েছি, বাট শিওর হতে পারছি না, মনটা অন্যদিকে। খুব খুব স্যাড নিউজ, একটা এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আর তানভি লিখেছে নিউজ কারণ থেকে, ফিয়ার মেশিন 89.2, কুয়াশা হচ্ছে ফিয়ার মেশিন। আর এটাকে স্মৃতিতা সন্দীপ থেকে লিখেছে, আজ কোনো কমেন্ট করব না, শুধুই বলবো ভালোবাসি ভালোবাসি, কুয়াশা তোমায় অনেক বেশি, অনেক ধন্যবাদ সুচিতা, এত এত আবেগ দিয়ে লিখেছে, আমার খুব খুব ভালো লেগেছে পড়ে। আচ্ছা, রোজা আবারও লিখেছে, অনুষ্ঠান চলাকালীন লিখেছে, অনুষ্ঠান চলাকালীন লিখেছে যে ওই শয়তান ধোকাবাজ জেনিকে ঠকাচ্ছে। তা তো বটেই, ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা নিঃসন্দেহে ভালো মানুষ না। আমি থুইচিং মারমা কাপ্তাই থেকে, হাই আপু, প্রেমে পড়লে কি হয়? আমি চম্পা। আচ্ছা, এটা একেবারে অপ্রাসঙ্গিক একটা বিষয় এসে গেল কুয়াশার এসএমএস এর মধ্যে। প্লিজ, অন্য কুয়াশার রিলেটেড কিছু থাকলে বা কোনো ভয় বা এই জাতীয় কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে, আজকের কাহিনী সম্পর্কে যদি কিছু বলার থাকে সে প্রসঙ্গে লিখে পাঠাও, ব্যক্তিগত কিছু আজকে অন্তত এই আয়োজনে না। আর মাইশা ফামিদা ফ্রম মিরপুর রোড ঢাকা থেকে, আমি ভূত এফএম মিস করেছি, হ্যালো 8920 মিস করেছি, জেবিএসডি মিস করেছি, কিন্তু কুয়াশা মিস করতে পারলাম না, স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। অনেক 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 ধন্যবাদ মাইশা। বস মামুন লিখেছে, বস মামুন হাসান কাপার সাথে লিখেছে, কুয়াশা রক্স, অ্যাবসলুটলি রাইট। আর কুয়াশা, এটাকে লিটল মাহমুদ লিখেছে, হাই শামিন আপু, সামনে কি খুব ভয় আছে? মনে হয় আমার খুব ভয় লাগা, মনে করে আমার ভীষণ ভয় লাগছে। এগুলো বেশ আগে যারা লিখেছে তাদের এখন পত্রিকার যেটা এই মুহূর্তে এসেছিল সেখান থেকে আমি শুরু করেছিলাম পড়া। কারণ প্রচুর এসএমএস জমে গেছে, বা প্রচুর এসএমএস জমে যায় কুয়াশা চলাকালীন সময়, সবাই সবার প্রেডিকশন জানাতে থাকে, ওই মুহূর্তে ফিলিংটা জানাতে থাকে। সেটা আমি পড়ে ফেলি থেকে, যখন আমি শুনতে থাকি কাহিনীটা একটা নেই, আমি শুনতে থাকি আরেক দিকে, আমি এসএমএস গুলো পড়তে থাকি, দেখি যে কিরকম রিয়াকশন হচ্ছে সবার মধ্যে, কতটা ইনভলভ হয়ে গেছে কুয়াশার সঙ্গে। আফিয়া লিখেছে, ইটস আ ব্ল্যাক ম্যাজিক স্টোরি, ট্রু। আজকের ফার্স্ট আওয়ারে স্টোরি তিনটি অনেক ভালো হয়েছে, আজকের মেইন স্টোরি অনেক ডিফারেন্ট ও ভৌতিক। আমার মনে হয় জেনি শয়তানের উপাসকের হেল্প নিয়ে নীলা ও সোনিয়াকে কিছু করবে, ক্ষতি করবে, একদম সত্যি কথা। তারপর আর কে লিখেছে, অনেক আছে, ইমন লিখেছে, শামিন আপু আমি আমি কি আমি কিছুই বুঝতে পারছি না, অসম স্টোরি, বেস্ট অফ কুয়াশা, শুভরাত্রি। কিছু বুঝতে পারছো না কেমন হলো এই কথাটা? কিছু যদি বুঝতেই না পারবে তাহলে অসম স্টোরি সেটা বুঝবে কি করে? স্বামী লিখেছে মালিবাগ থেকে, ইটস অল অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড at last Jenny will be destroyed, একেবারে সত্যি কথা, একদম পারফেক্ট প্রেডিকশন। সুমি লিখেছে, জিন টিন কিছু মেনশন করছে কিন্তু এত মানে এমন ভাবে লিখেছে যে আমি কিছুই পড়তে পারছি না, আই এম সো সরি। রুবেল চিটাগাং আগ্রাবাদ থেকে, হাই শামিন আপু, জেনি কি ভূত? আমি দুটো এসএমএস দিয়েছি, পড়বেন কিন্তু।
জেনি ভূত না। মিজাকি ঢাকা থেকে জেনির যেহেতু পাওয়ার এসেছে, ও চাইলে নিজেকে ইমপ্রুভ করতে পারত। আসলে এই পাওয়ারটা তো ভালো কিছুর জন্য ছিল না, তাহলে ভালো কিছুতে অ্যাপ্লাই করলেও হয়তো সেটা হতো না। আসলে ভালো কিছুর জন্য কোনো পাওয়ারের দরকার হয় না, ভালো কিছুর জন্য সবচেয়ে ভালো মানুষই হচ্ছে তার, ভালো কিছুর জন্য ভালো জিনিসই হচ্ছে ভালো পাওয়ারটা হচ্ছে ভালো মানুষ হতে হবে, অনেস্ট হতে হবে, আরো যত ভালো গুণ আছে সেগুলি হচ্ছে পাওয়ার, তাহলেই সব ভালো কিছু হয়। সে এফোর্টটা ভালো এফোর্টটা দিলেই ভালো কিছু হয়। বাসিং মারমা, হায় শর্মিন আপু কেমন আছো? কুয়াশা শুনলে আমার খুব ভয় লাগে। তারপরে শুনতে হবে দিদার লেখেছে, যখন আপনি কোনো মানুষকে অন্ধ বিশ্বাস করবেন তখন আপনি দুটা জিনিস পেতে পারেন, প্রথম হচ্ছে মানুষের ভালোবাসা আর দ্বিতীয় হচ্ছে জীবনের কঠিন একটা শিক্ষা। খুব ভালো কথা বলেছেন আপনি। কোহিনুর প্যারিদাস রোড থেকে লিখেছে, বাংলা বাজার থেকে লিখেছে, হাই শর্মিন আপু কেমন আছো? আপু তোমাদের যত সব কুয়াশা হয়েছে সে সব আমি মোবাইলের মেমোরি কার্ডে রেকর্ড করে শুনি। খুব ভালো কথা। সব তো ফ্রম রামপুরা, আপু জেনি আস্তে আস্তে খারাপ পথে চলে যাচ্ছে, আমার বন্ধু শফিন ও ওহিন শুনছে, হাই বলো। হাই শফিন ওহিন, হ্যালো আপু, আমি হামিদুল ফ্রম ঢাকা। আপু তোমার ভয়েসটা খুব সুন্দর, কুয়াশাও শুনতে আমার খুব ভালো লাগে। আপু তুমি কুয়াশা চালিয়ে যাও, আর কেউ তা পারবে না। ভালো কথা শুনলে ভালো লাগে। মিজাকি লিখেছে, ঢাকা থেকে স্টার্টিংটা জোশ, ইটস গেটিং ভেরি ইন্টারেস্টিং। মিরপুর থেকে হেনা, আমি আমার বোন আমার মা বাবা সবাই একসাথে কুয়াশা শুনছি, চমৎকার। মানে লিখেছে জায়গাটা কি নাম, চুয়াগঞ্জ। আচ্ছা আপু ভালো লাগছে, থ্যাংক ইউ। সিয়াম লিখেছে, হাই আপু আমার জীবনটাও এরকমই, আমি আমার কি করা উচিত? জীবনটা কিরকম মানে তুমি বলতে চাচ্ছো? জেনির মতন, জেনির মতন যদি হয়ে থাকে সেটার জন্য তো হীনমন্যতে ভোগার কিছু নেই। সবার কিন্তু সব জিনিস থাকে না, জেনির যে জিনিসটা ছিল সেটা কিন্তু সোনিয়া বা নীলার মধ্যে ছিল না বা রায়ানের মধ্যে ছিল না। জেনি খুব মেধাবী ছিল এবং খুবই পোলাইট একটি মেয়ে, সেটাও কিন্তু অনেক বড় গুণ। তোমার যেই গুণটাই আছে সেটা নিয়ে তুমি খুব কনফিডেন্টলি থাকো, জাস্ট বি ইয়োরসেলফ, একটু আগেও বলেছি, কোনো চিন্তার কিছু নেই। রামিম নাহিদ লিখেছে, হাই শর্মিন আপু কেমন আছো? আমি অনেক দিন ধরে কুয়াশা শুনছি কিন্তু তুমি আমার SMS পড়ো না, প্লিজ SMSটা পড়ো। হৃদয় সন্দীপ থেকে, আপু কেমন আছো? প্লিজ আমার SMSটা পড়ো। কুয়াশা লিটন লিখেছে, পটুয়াখালীতে হাই শর্মিন আপু খুব ভয় লাগছে বাট ভালোও লাগছে, থ্যাংক ইউ। অন্তরা লিখেছে, মিরপুর থেকে, ইন্টারেস্টিং বরাবরের মতো খুব ভালো লাগছে শুনতে। ছোয়া লিখেছে, আপু তোমরা তিন গোয়েন্দার কোন স্টোরি পড়ো না কেন? অনেক কিছুই আছে বাকি পড়া, আসলে সবকিছু যে পড়া যাবে সেরকম হয় না, অনেক কিছু ব্যাপার আছে টেকনিক্যাল, সেটা অন্য একদিন বলা যাবে। তবে আমরা চেষ্টা করব সব ভালো কিছুই পড়ব আর সব ভালো কিছু শোনাব তোমাদেরকে বা আপনাদেরকে। MG লিখেছে, আমি কিছুই বুঝতে পারিনি MG, আপনি আবার লিখুন প্লিজ। ফাতিমা চিটগাং থেকে, জেনির মতো আবারও লিখে একই কথা, এটা বোধহয় পড়েছিলাম আগে, এটা অনেক আগে পাঠিয়েছিলাম, সরি আবার রিপিট করবার জন্য। মামুন হাসান কাপাসিয়া থেকে, আপু তোমার নেম নাইস, থ্যাংক ইউ মামুন। এটাকে বিল্লাল নারায়ণগঞ্জ থেকে, সোনিয়ার কপালে কোথায়, সোনিয়ার কপালে কই দেখলাম, হ্যাঁ লিখেছে সোনিয়ার কপালে মর্মান্তিক কষ্ট আছে, am I right? হ্যাঁ আসলে এটা লিখেছে আপনি অনেক আগে, তখন কিন্তু গল্প এখনো তখনও ভালো মতন শুরু হয়নি, কিন্তু একেবারে সঠিক ধরেছেন। নাফিস লিখেছে, সোনিয়া নামের মেয়েটা মরে যাবে মনে হচ্ছে। রিয়া লিখেছে কক্সবাজার থেকে, হাই শাবিন আপু, কুয়াশাকে নিয়ে মা বহুত ফিদা, মায় বহুত ফিদা হবে না, মা তুমি লিখেছো মা বহুত আছে পড়িনি। রাত জাগা কুয়াশা, রাত জেগে কুয়াশা শুনতে খুব ভালো লাগে, রিয়েলি আই লাভ কুয়াশা অ্যান্ড আই লাভ ইউ শর্মিন আপু, থ্যাংক ইউ সো মাচ রিয়া। শাকিল বর্ষা সিলেট থেকে লিখেছে, শর্মিন আপু কুয়াশা আমাদের প্রিয় অনুষ্ঠান, আমরা না শুনলে ওই দিন রাতে আমাদের ঘুম আসে না,
কিন্তু ভাই ও বোন কেউ আমাদের মেসেজ, ভাই ও বোন কেউ আমাদের মেসেজ পড়ো না কেন, এটি আজকে পড়ে দিয়েছি, এতদিন পাইনি তাই পড়া হয়নি, আজকেই প্রথম পেয়েছি তাই পড়ে দিলাম। রাহুল হাতিয়া থেকে লিখেছে, হাতিয়া নোয়াখালী থেকে, আপু আমি খুব ভয় পাবো মনে হয়, নিঝুম দ্বীপ চেনো, না চিনলে হাতিয়া নিঝুম দ্বীপে আসবে, কেমন না, নিঝুম দ্বীপের নাম শুনেছি, চিনবো না কেন, চিনিও কিন্তু যাওয়া হয়নি, যদি কখনো যাওয়া হয় নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা হবে। হাই আপু, আমি তুষার, আমার গার্লফ্রেন্ড আরোহীকে, আরোহী আজ কুয়াশা শুনেছে, তাকে আমার পক্ষ থেকে আই লাভ ইউ বলে দাও, এটা মানে তুমি করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আরোহী তোমাকে অনেক ধন্যবাদ কুয়াশা শুনবার জন্য। লাভ ইউ প্রবলেম কি ব্যাকগ্রাউন্ডে একবার, ও আচ্ছা, এটা অন্য আয়োজনের কথা বলতে লিখেছেন, এটা কিরকম বরফিজের গানের কোনো সম্পর্ক ভুলে কোথাও পাঠিয়ে দিচ্ছ তুমি। আনোয়ার লিখেছে চিটাগাং থেকে, বোয়াল থেকে, শামিন আপু আমার এসএমএসটা কেন পড়ো না। গুরু লিখেছে উত্তর থেকে, হ্যালো শামিন আপু, হাউ আর ইউ অ্যান্ড কুয়াশা, ইটস কুয়াশা রক্স। আমি এই পর্যন্ত অনেকগুলো এসএমএস করেছি বাট এত পড়া হয়নি, এটা না পড়লে আর এসএমএস করবো না। তুষার মুন্সিগঞ্জ, তুষার দুবার পড়া হয়েছে তোমার এসএমএস। হাই শামিনাপু, এটাকে নাম পাঠাইনি, ওকে। শিমু লিখেছে উত্তর থেকে, হাই শামিনাপু হাউ আর ইউ, প্লিজ আমার কাকে আমার সাথে যেন কথা বলে, বাবা এই দায়িত্ব দিতে আমি রাজি না। ইসমাইল লিখেছে কচুয়া থেকে, হ্যালো জানিয়েছ, ওকে ধন্যবাদ। রিমা লিখেছে ফটিকছড়ি থেকে, আমি রেগুলার কুয়াশা শুনি বাট আজ প্রথম এসএমএস করলাম, কুয়াশা আমার অনেক ভালো লাগে, কুয়াশার টিমকে অনেক থ্যাংকস। রাসেল গুলশান থেকে, শামিন আপি নামটা অনেক পছন্দের, কুয়াশা আজকে প্রথম শুনছি, শামিন নামের মানুষকে অনেক পছন্দ করি, আচ্ছা খুব ভালো কথা। রাজ লিখেছে চিটাগং মিস্ত্রিপাড়া থেকে, লিখেছে আমার ভয় লাগছে, প্লিজ আরো ভয় পেতে চাই। শামিন আপু কেমন আছেন? জাকারিয়া মাহমুদ হাটহাজারী চিটাগং থেকে, আমি ভালো আছি মাহমুদ। আপু আমি এই ফার্স্ট কোন রেডিও স্টেশন এস এম এস করলাম, আমি কুয়াশার নিউ ফ্রেন্ড, আমাকে ওয়েলকাম করো, নামটা কোথায়? ফারহানা চিটাগাং থেকে, আপু আমার কাজিন অন্বেষা আজকে ফার্স্ট শুনছে, ওকে প্লিজ হাই বলবে। হাই অন্বেষা, আজকে প্রথম শুনছে, আশা করছি এরপর থেকে কখনো কুয়াশা মিস করবে না। হাই শারমিন, অনেক দিন পর তোমাকে শুনছি, দারুণ লাগছে, একটুও বদলাও নি তুমি, অপেক্ষায় ছিলাম এমন একটি অনুষ্ঠানের জন্য, থ্যাংকস এবি থেকে ফোয়াজ্জামান। ফোয়াজ্জামান আপনি, আমার ঠিক মনে পড়ছে না আপনাকে, কিন্তু আপনি অনেকদিন পরে শুনছেন, খুব ভালো লাগলো তা জেনে, এবং এখন থেকে নিয়মিত থাকবেন প্লিজ। শামিন আপু আমার কিছু জীবন কাহিনী আছে যে আপনারা যদি সুযোগ দেন তাহলে আমার জীবন কাহিনী এবিসি রেডিওতে শোনাতে চাই। কুদ্দুস মাহমুদ লক্ষ্মীছড়ি, আপনি জীবন কাহিনী কি শোনাতে চান সেটা যেটাই হোক, আপনি এবিসি রেডিও আমাদের অফিস হিসেবে সে ব্যাপারে যোগাযোগ করতে হবে। হাই শামিন আপু কেমন আছো? নতুন বন্ধু রানা, সোহাগ নারায়ণগঞ্জ থেকে, স্টোরি কি ডায়লগ আকারে লিখতে হবে? আমি স্টোরি পাঠাতে চাই, ডেফিনেটলি লিখতে হবে, যেটা করতে হবে মূল যে কাহিনীতে প্রথমে সেটাকে আপনার নিশ্চয়ই মাথায় থাকবে যে আমি এই কাহিনীটা লিখতে চাচ্ছি, তো সেটা যেভাবে দেওয়া হয় বর্ণনা বা ন্যারেশনের পার্টটা আলাদা লিখতে হবে, সংলাপের জায়গা, অভিনয়ের অংশ, নাট্যাংশটা আলাদা করে লিখতে হবে, তারপর আবার সেভাবে সাজাতে হবে, আর মিনিমাম 35 পেজেস, তার নিচে হলে কিন্তু হবে না, এবং 16 ফন্টে। শাহরিয়ার ইসলাম, কুয়াশ ইজ মাই ফেভারিট রেডিও প্রোগ্রাম ইন এবিসি রেডিও, আই লাভ ইউ শামিন আপু, আমার লাভার মুনিরাকে হাই বলে দো। হাই মুনিরা, আর একদম শেষে এখন কে পাঠিয়েছে সেটা আমি পড়ছি, আমি তো রিফ্রেশ দিয়ে দিই, ওকে। শামিন আমি বিপি, আমার এসএমএস তো পড়ো না কেলা, এটা আমি এক্সপেক্ট করিনি, এটা ডেফিনেটলি বিপি না, বা হতেও পারে বিপি, আমি আগে জানলে এটা পড়তামই না। আচ্ছা তানভীর নিউজ কানন থেকে লিখেছে, শামিন আপু ঈদে আমাদের বাসায় আসবে, আচ্ছা আসবো। আমি নাজমা বলছি, শামিন আপু তুমি আমার এসএমএস টা পড়ো কিন্তু। মাহমুদুল হাসান ফ্রম হাটহাজারি থেকে চিটং থেকে, আপু কেমন আছেন? গুড নাইট। গুড নাইট মানিক চিটাগং খাগড়াছড়ি থেকে, আপু কুয়াশা শুধু তোমাকে মানাবে, থ্যাংক ইউ কুয়াশা টিম। আমি শাহাবুদ্দিন, কুয়াশা খুব সুন্দর হয়েছে। মোহাম্মদ সাইদ হাটহাজারি থেকে চিটাগং থেকে লিখেছেন, আরো লিখেছেন হাটহাজারি থেকে, আচ্ছা লিখেছেন, হাই শামিন আপু আজ গল্পটা অনেক ভালো লাগলো, ভেরি নাইস, টিপু লিখেছে চট্টগ্রাম থেকে, হাই আম টিপু, প্লিজ আমার লাভার বৃষ্টিকে হাই বল। হাই বৃষ্টি, আপনি কাহিনীটা অনেক ভৌতিক ছিল সত্যি। অড্রি তোমার নতুন বন্ধু, আচ্ছা মার্শিক লিখেছে এটা। লক্ষ্মীছড়ি থেকে কুদ্দুস মাহমুদ, সামিনাপুর, সারাদিন আচ্ছা কাজ করে ক্লান্ত হয়ে আসি, দু চোখ ভরে ঘুম নিয়ে কুয়াশা শুনতে ভালো লাগে। আচ্ছা তানবীর লিখেছে ইস্কাটন থেকে, জেনি সোনিয়া ও নীলার মতো মানুষদের উচিত নিজেদের চেঞ্জ করা, নয়তো ডেভিল আসবে। ডেভিলের আরেক নাম হচ্ছে লুসিফার। হাই আপুনি, আমি নাজমা মহেশখালী থেকে বলছি। আপু তোমাকে অ্যান্ড এবিসি কে ভালোবাসি, তার চেয়েও বেশি ভালোবাসি তোমার সুইট ভয়েসকে। অনেক ধন্যবাদ, আজকে আমার মনে এই পর্যন্তই থাক। আগামী সপ্তাহে সোমবার কুয়াশা আবারও আসবো নতুন গল্প নিয়ে, সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। আর শেষ করব একটা চমৎকার গান দিয়ে, আজকে অনেকে লিখবে ভালো গান শোনাবে, তো ডেফিনেটলি আমি সেটাই রেখে যাচ্ছি আজকে শোর সঙ্গে। এটা রিলেটেড A Black Magic Woman, Santana Ganshanwa, and beware of black magic. Take care, bye-bye, good night.
I'm sorry. একা দইলাম ঘাটে মানুষে বসিল পাটে আমি একা দইলাম ঘাটে মানুষে বসিল পাটে আমি তো মাবিনে আমি তো মাবিনে বসব কোটে
আমার কেহ নাই বলো কেমনে বোঝায় বলো কেমনে বোঝায় তুমি ছাড়া আমার তুমি ছাড়া আমার বোঝাতে পারি না তুমি ধরতে পারি না তোমাকে পাবা এই যে বাসনা তুমি না সারা বেলা কিছু চাই না হয়তো হাতে দেখায় তুমি নাই হয়তো হাতে দেখায় তুমি নাই বলো কেমনে বোঝায় বলো কেমনে বোঝায় তুমি ছাড়া আমার দেহ নাই তুমি ছাড়া আমার দেহ নাই
In the clouds, you would treat me like a doll. Oh, baby, I love you. You would sing to me love songs the whole night through. But you don't love me anymore.
Tomake pabo bole likhte kobita, shure shure gaane gaane tomake chawa. এই জীবনের বিনিময় যদি কিছু পাই তুমি ছাড়া এ জীবনে যাওয়ার কিছুই নাই তুমি নাই মানে আমিও নাই তুমি নাই মানে আমিও নাই বলো কেমনে বোঝায় বলো কেমনে বোঝায় তুমি ছাড়া আমার দেহ নাই তুমি ছাড়া আমার দেহ নাই তুমি ছাড়া আমার দেহ নাই তুমি ছাড়া আমার দেহ নাই
Now you decide it. you'll be the sky. No sweet pain exists. All of the days life could make me feel it.
आज कह दे आज सुन ले
was downloaded from FusionBD.com.